This track was downloaded from FusionBD.com.
Virtual presents Kulasha.
এয়ারটেল প্রেজেন্স কুয়াশা শুরু হয়ে গেছে, সাথে আছি আমি আরজে শারমিন, আর আপনি শুনছেন এপিসোড রেডিও এফ এম 89.2। আর এয়ারটেল বন্ধ কানেকশন অন করলেই পাচ্ছেন এক টাকার কথা এক টাকার ক্যাশব্যাক এয়ারটেলে, আর 500 MB ফ্রি ইন্টারনেট একেবারে 30 দিনের জন্য। সাথে থাকছে ফ্রি এয়ারটেল টিউনস, টুইটার ও উইকিপিডিয়া। আর কে দেয় এত সব বোনাস একসাথে? এয়ারটেল দেয়। বোনাস পেতে এখনো রিচার্জ করুন 19 টাকা। আরও অফার জানতে ভিজিট করুন facebook.com/airtelbuzz। আজকেও আমাদের কুয়াশার আয়োজন সাজানো হয়েছে একইভাবে, অর্থাৎ প্রথম ঘন্টায় রয়েছে একটি গল্প যেটা পড়ে শোনায় সেতু, আজও তাই রয়েছে, এবং পরের ঘন্টায় রয়েছে আমাদের কুয়াশার মূল কাহিনী। গত সপ্তাহে আমরা দুটো গল্প শুনেছিলাম, একজন লিসেনার্স পাঠিয়েছিল একটি গল্প এবং আরেকটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প ছিল, এবং আজকে রয়েছে আপনার আমার সবার পছন্দের লেখক হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের সে গল্পটি শুনবো, পড়ে শোনাবে সেতু। তার আগে জানিয়ে দিচ্ছি, যারা আমাদের সঙ্গে আছেন প্লিজ আমাকে শুনছেন, আমাকে লিখতে চাইছেন, লিখবার নিয়ম বলে দিচ্ছি, ঠিকানা জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 2221 পাঠাতে হবে। যেটা করতে হবে, আপনার মোবাইলের মেসেজ অপশনে যাবেন, এবিসি লিখে স্পেস দেবেন, তারপর যেটা লিখতে চাইছেন নাম সহ পাঠিয়ে দেবেন 2221 এই নম্বরে। আর যে শারমিন আছি আপনার সঙ্গে এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, আর আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। প্রথম পর্ব এখন শুনছি, ফিরে এসে বাকি পর্ব শুনব।
আমার ছোট মেয়ের গলায় মাছের কাঁটা ফুটেছিল। মাছের কাঁটা যে এমন যন্ত্রণাদায়ক ব্যাপার তা জানা ছিল না। বেচারি ক্রমাগত কাঁদছে, কিছুক্ষণ পরপর বমি করছে, হেঁচকি উঠছে, চোখ মুখ ফুলে একাকার। আমি দিশেহারা হয়ে গেলাম। অনেক ধরনের লৌকিক চিকিৎসা করানো হল। শুকনো ভাতের দলা গিলানো, মধু খাওয়ানো, গলায় শেক দেওয়া। এক পর্যায়ে আমাদের কাজের মেয়েটি বলল, একটা বিড়াল এনে তার পা ধরালে কাটা চলে যাবে। গ্রাম দেশে নাকি এইভাবে গলার কাটা দূর করা হয়। বিপদে মানুষের মাথা ঠিক থাকে না। হাতের কাছে বিড়াল থাকলে হয়তো বা বিড়াল এনেও চিকিৎসা করতাম। ডাক্তারের কথা একবারও মনে হয়নি, কারণ মনে হলেও লাভ হতো না। 48 ঘন্টার হরতাল চলছে, ঢাকা শহর অচল। পুলিশের সঙ্গে জনতার কিছু খণ্ড খণ্ড সংঘর্ষ হয়েছে বলেও খবর আসছে। দুটি পেট্রোল পাম্পে নাকি আগুনও লাগানো হয়েছে, কয়েকজন মারাও গেছে। শহর ভর্তি গুজব। শোনা যাচ্ছে এরশাদ সরকারের পতন হয়েছে, তিনি তার প্রিয় গলফ সেট বিক্রি করে দিয়েছেন। একটা হেলিকপ্টার নাকি বঙ্গভবনে রেডি অবস্থায় আছে। এই অবস্থায় মেয়ে কোলে নিয়ে রাস্তায় নামলাম। মেয়ে একটু পরপর কান্না থামিয়ে জিজ্ঞেস করছে, বাবা আমি কি মরে যাব? 7 বছরের মেয়ে এই জাতীয় প্রশ্ন করলে বুকটাই ভেঙে যায়। আমার নিজেরও চোখে পানি এসে গেল। যখন প্রয়োজন থাকে না তখন মরে মরে ফার্মেসি দেখা যায়। সেই সব ফার্মেসিতে গম্ভীর মুখে ডাক্তার বসে থাকেন, আজ কাউকেই দেখা যাচ্ছে না, কোনো ফার্মেসি খোলা নেই। দুজন ডাক্তারের বাসায় গেলাম, একজন বাসায় ছিলেন না, আর অন্যজন মেয়েকে না দেখেই বললেন, মেডিকেলে নিয়ে যান ওকে। মেডিকেলে নিয়ে যেতাম, তবু কেন জানি সাইনবোর্ড দেখে তৃতীয় একজন ডাক্তার খুঁজে বের করলাম। ইনি তিনতলায় থাকেন, সাইনবোর্ডে লেখা স্ত্রীরোগ বিশেষজ্ঞ। গলায় কাটা ফোটা নিশ্চয়ই স্ত্রীরোগ নয়, তবু গেলাম যদি কিছু করতে পারেন। ডাক্তারের নাম হাসনা বানু, ছোটখাটো মানুষ, বয়স 40-এর কাছাকাছি, ভদ্রমহিলার মধ্যে মাতৃভাব অত্যন্ত প্রবল। একদল মানুষ আছে যাদের দেখলেই আপনজন মনে হয়, প্রথম দর্শনে তাকে এরকম মনে হলো। তিনি আমার মেয়েকে চেয়ারে বসিয়ে হা করালেন, গলায় টর্চের আলো ফেলে চিমটা দিয়ে মুহূর্তের মধ্যে 1 ইঞ্চি লম্বা একটা কাটা বের করে ফেললেন। খুব কোমল গলায় বললেন, মামুনি ব্যথা কমেছে? আমার মেয়ে চুপ করে রইল। সে বোধ হয় তখনও ব্যাপারটা বিশ্বাস করতে পারছে না। ডাক্তার হাসনামানু বললেন, কি মেয়ে, আমার সঙ্গে কথা বলবে না? আমার মেয়ে হেসে ফেলল। এখন বলো তুমি কি খাবে, আইসক্রিম খাবে? দেবো একটু আইসক্রিম। আমার মেয়ে বলল, ভ্যানিলা আইসক্রিম থাকলে খাবো। ডাক্তার হাসনাবানু বললেন, আমার কেন জানি মনে হচ্ছে ভ্যানিলা আইসক্রিম আছে। ভদ্রমহিলার প্রতি গভীর কৃতজ্ঞতায় আমার মন ভরে গেল। আমি তাকে চিকিৎসার জন্য কিছু টাকা দিতে গেলাম। তিনি শান্ত গলায় বললেন, ডাক্তারি যখন করি তখন চিকিৎসার টাকা তো নেবই, কিন্তু তাই বলে বাচ্চা একটা মেয়ের গলার কাটা বের করে ফি দাবি করব, এটা কি করে ভাবলেন? কাটাটা বের করার পর আপনার মেয়ের হাসি আপনি নিশ্চয়ই দেখেছেন, এই হাসির দাম লাখ টাকা, তাই না? মিসেস হাসনা বেগমের সঙ্গে এই হচ্ছে আমার পরিচয়ের সূত্র। পরিচয় দীর্ঘস্থায়ী হয়নি। তিনি নিউক্লিয়ার মেডিসিন গবেষণায় একটি বৃত্তি নিয়ে আমেরিকার জন হস্কিন্স বিশ্ববিদ্যালয়ে চলে যাবার পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। এখন যে গল্পটি বলবো সেটি তার কাছ থেকেই শোনা। যেভাবে শুনেছি অবিকল সেইভাবে গল্পটি বলার চেষ্টা করছি। মেডিকেল কলেজ পাশ করে বেরোবার পর আমি একটা ক্লিনিকে চাকরি নেই। এখন যেমন চারিদিকে ক্লিনিকের সরাসরি, তখন তেমন ছিল না। অল্প কয়েকটি ক্লিনিক ছিল, সবই মাতৃসদন। আমি যে ক্লিনিকে চাকরি নেই সেটা সেই সময় খুবই নামী ক্লিনিক। ধনী পরিবারের মারাই শুধু আসতেন। সুযোগ সুবিধা ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম ক্লিনিক। সর্বসাকুল্যে 15টি বেড ছিল, 10টি এ ক্যাটাগরির আর 5টি বি ক্যাটাগরির। এ ক্যাটাগরির ঘরগুলোতে এয়ার কুলার বসানো ছিল। আমরা ডাক্তার ছিলাম মাত্র 3 জন। প্রধান ডাক্তার মেডিকেল কলেজের একজন অধ্যাপক, আমি এবং নাসিমা। আমরা 2 জন সদ্য পাশ করা ডাক্তার। অবশ্য সব কাজ আমরা 2 জনেই দেখতাম, যেহেতু ছোট ক্লিনিক আমাদের কোনো অসুবিধা হতো না। ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে আমাদের ক্লিনিকে 18-19 বছরের একটি মেয়ে ভর্তি হল। প্রথম মা হতে যাচ্ছে, ভয় অস্থির। আমি প্রাথমিক পরীক্ষা করে দেখলাম এখনো অনেক দেরি, এক একটা কন্ট্রাকশনের ভিতর গ্যাপ অনেক বেশি। আমি তাকে আশ্বস্ত করে বললাম, ভয় কিছু নেই। বেজি করুণ গলায় বলল, তুমি তো বাচ্চা মেয়ে, তুমি পারবে, তুমি জানো সবকিছু। আমি হেসে ফেললাম, হাসতে হাসতে বললাম, আমি বাচ্চা নই, তাছাড়া আমি একজন খুব ভালো ডাক্তার, আপনার কোনো ভয় নেই। আমি ছাড়াও এখানে ডাক্তার আছেন, একজন প্রফেসর আছেন, তিনি কিছুক্ষণের মধ্যে আপনাকে দেখতে আসবেন। রোগিনী বললেন, তোমাকে তুমি করে বলেছি বলে রাগ করনি তো? না। আমার এমন বদভ্যাস, আমার এমন বদভ্যাস, যাকে পছন্দ হয় তাকেই তুমি করে বলে ফেলি। আমি কাগজপত্র ঠিকঠাক করবার জন্য ভদ্রমহিলা স্বামীকে নিয়ে অফিসে চলে এলাম। দেখা গেল খুবই ক্ষমতাবান পরিবারের বউ। সাত আটটা গাড়ি দাঁড়িয়ে আছে, হোমরা চোমরা ধরনের কিছু মানুষ বিরক্ত মুখে হাঁটাহাঁটি করছে। একজন অতি বিরক্ত গলায় বলছে, আপনাদের ব্যবস্থা তো মোটেই ভালো না, ইমার্জেন্সি হলে পেশেন্টকে আপনারা কি করবেন? এখানে কি অপারেট করার ব্যবস্থা আছে? জি আছে। আপনাদের নিজস্ব জেনারেটর আছে? ধরুন হঠাৎ যদি ইলেকট্রিসিটি চলে যায় তখন? তখন কি করবেন? মোমবাতি জ্বালিয়ে তো নিশ্চয়ই অপারেশন হবে না? লোকগুলি আমাদেরকে বিরক্ত করে মারল। দাড়িওয়ালা এক ভদ্রলোক বললেন, আপনাদের এখান থেকে বেশ কিছু টেলিফোন করব, দয়া করে বিরক্ত হবেন না, সব পেমেন্ট করা, মানি উইল নট বি এ প্রবলেম। রোগিনী ভর্তি হয়েছেন বিকেলে, রাত 9টা বাজার আগেই স্রোতের মতো মানুষ আসতে লাগলো। অনেকের হাতে ফুলের গুচ্ছ, অনেকের হাতে উপহারের প্যাকেট, বিশ্রী অবস্থা। আমি সহজে ধৈর্য হারাই না, আমারও শেষ পর্যন্ত মেজাজ খারাপ হয়ে গেল। আমি বললাম, আপনারা কি শুরু করেছেন, এটাকে একটা বাজার বানিয়ে ফেলেছেন, দয়া করে ভিড় পাতলা করুন, একজন শুধু থাকুন, ডেলিভারি হোক তখন আসবেন। আমার কথা একজন ভদ্রমহিলা, সম্ভবত মেয়ের শাশুড়ি হবেন, চোখ মুখ লাল করে বললেন, আপনি কি জানেন এই মেয়ে কোন বাড়ির বউ? আমি বললাম, আমি জানি না, আমি জানতেও চাই না, সে আমার পেশেন্ট, এইটুকু জানি। আর দশটা পেশেন্টকে আমি যেভাবে দেখব তাকেও একইভাবে দেখব। আর দশটা বউ এবং আমার ঘরের বউ এক? তার শাশুড়ি চিৎকার করছে। আমি বললাম, আমার কাছে এক। তিনি বললেন, জানো এই মুহূর্তে আমি তোমার চাকরি খেতে পারি? আমি শীতল গলায় বললাম, আপনি আমার চাকরি খেতে পারেন না, চিকিৎসক হিসেবে আমার যদি কোনো ব্যর্থতা পাওয়া যায় তবেই চাকরি যেতে পারে, তার আগে নয়, আপনি শুধু শুধুই চেঁচামেচি করছেন। ভদ্রমহিলা রেগে গিয়ে স্কাউন্ড্রেল, লোফার এসব বলতে লাগলেন। একজন ভদ্রমহিলা এমন কুৎসিত ভাষায় কথা বলতে পারে না আমার জানা ছিল না। বিরাট হইচই বেঁধে গেল। আমাদের প্রফেসর এলেন, ভেবেছিলাম তিনি আমার পক্ষে কথা বলবেন, তা বললেন না, আমার উপর অসম্ভব রেগে গেলেন। আমাকে অবাক করে দিয়ে সবার সামনে উঁচু গলায় বললেন, হাসনা তোমাকে এখানে চাকরি করতে হবে না, ইউ ক্যান লিভ। আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না। আমার প্রফেসর জানেন কত আগ্রহ, কত যত্ন নিয়ে আমি এখানে কাজ করি, অথচ তিনি। আমি রিক্সা নিয়ে বাসায় চলে এলাম। সহজে আমার চোখে পানি আসে না, কিন্তু রিক্সায় ফিরবার পথে খুবই কাঁদলাম। তখন বয়স অল্প, মন ছিল খুবই স্পর্শকাতর। রাত 11টায় প্রফেসর আমাকে নিতে এলেন। করুণ গলায় বললেন, হাসনা খুবই কেলেঙ্কারি হয়ে গেছে, তুমি চলে আসার পর ক্লিনিকের কেউ কোনো কাজ করছে না, অসহযোগ আন্দোলন এরকম যে দাঁড়াবে আমি কল্পনা করিনি, এখন তুমি চলো প্লিজ। আমি বললাম, স্যার আমার যাবার প্রশ্নই ওঠে না, আপনি রোগীর আত্মীয়দের বলুন অন্য কোনো ক্লিনিকে নিয়ে যেতে। বলেছিলাম পেশেন্ট যাবে না, সে এখানেই থাকবে। স্যার বললেন, এখানেই থাকবে? আমি জিজ্ঞাসা করলাম। স্যার বললেন, হ্যাঁ এখানেই থাকবে, এবং সে বলে দিয়েছে ডেলিভারির সময় তুমি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি থাকতে পারবে না, এখন তুমি যদি না যাও আমার খুব মুশকিল হবে, আমি খুব বিপদে পড়ব, তুমি তো বাইরের জগতের কোনো খোঁজ খবর রাখো না, যদি রাখতে তাহলে বুঝতে এই মেয়ে কোন পরিবারের মেয়ে, বাংলাদেশের মতো দেশে এরা যা ইচ্ছা তাই করতে পারে, তুমি চলো। স্যার আমি যাব না, ওরা যা ইচ্ছে করুক। স্যার বললেন, হাসনা তুমি অন্য কিছু বাদ দাও, তুমি পেশেন্টের দিকে তাকাও, সে তোমার উপর নির্ভর করে আছে, আমার উপর তোমার রাগটা বড় না পেশেন্টের প্রতি তোমার দায়িত্ব বড়। আমি শাল গায়ে বের হয়ে এলাম। ক্লিনিকে তখন অবস্থার পরিবর্তন হয়েছে, ওয়েটিং রুমে তিনজন শুধু বসে আছেন, রোগিনীর কাছে দুজন, দুজনের একজন রোগিনীর শাশুড়ি, তিনি আমাকে দেখেই শীতল গলায় বললেন, ঢাকের মাথায় কি সব বলেছি কিছু মনে রেখো না, রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না। আমি বললাম, আমি কিছু মনে রাখি। তিনি বললেন, বৌমা তখন থেকে বলছিল সে তোমাকে যেন কি বলতে চায়, তুমি ওর কথাটা শুনো, খুবই ভয় পেয়েছে। আমি মেয়েটির পাশে এসে দাঁড়ালাম। মেয়েটি ক্ষীণস্বরে বলল, আপনারা ঘর থেকে যান মা, আমি ওর সঙ্গে একা একা কথা বলবো, আর কেউ যেন না থাকে। ভদ্রমহিলা দুজন অনিচ্ছা সত্ত্বেও ঘর থেকে বের হয়ে গেলেন। মেয়েটা বলল, তুমি দরজাটা বন্ধ করে দাও। আমি বললাম, তার কি দরকার আছে? তিনি বললেন, দরকার আছে তুমি লক করো, তোমার সঙ্গে আমার খুবই জরুরি কথা আছে, দরজা বন্ধ করে তুমি আমার পাশে এসে বসো। আমি তাই করলাম।
এয়ারটেল প্রেজেন্টস কুয়াশা। FM 89.2 The HL presents Kuasha. Shunbo Kalpe Ditya Parbo
Contraction is shomai kome eshechhe. Byathar dhokol shamlate meyetir khubi koshto hocche. Tar gola shor palte geche. মনে হচ্ছে সে অনেক দূর থেকে কথা বলছে। সে আমার হাত ধরে বলল, তোমার কি রাগ কমেছে? আমি বললাম, হ্যাঁ কমেছে। তুমি আমার গায়ে হাত দিয়ে বলো যে তোমার রাগ কমেছে। আমি তার কপালে হাত রেখে বললাম, আমার রাগ কমে গেছে। তিনি বললেন, আমি তোমাকে তুমি তুমি করে বলছি বলে রাগ করছো না তো? তুমি নিশ্চয়ই বয়সে আমার বড়। আমি মোটেও রাগ করিনি। আমি সবাইকে তুমি তুমি বলি না। যাদের আমার খুব প্রিয় মনে হয়, খুব আপন মনে হয়, তাদেরকে আমি তুমি বলি। তোমাকে প্রথম দেখেই আমার ভালো লেগেছে, তুমিও কিন্তু আমাকে তুমি বলবে। আমি বললাম, তোমার কথা বলতে কষ্ট হচ্ছে, তুমি বরং চুপ থাকো, বড় বড় করে নিঃশ্বাস নাও। আমার মনে হয় তোমার প্লাসেন্টা ভাঙতে শুরু করেছে। আর কত দেরি? আমি বললাম, এখনো অনেক দেরি আছে, রাত তিনটার আগে কিছু হবে না, রাত তিনটা পর্যন্ত তোমাকে কষ্ট করতে হবে। এখন কটা বাজে? 12:21। মনে হচ্ছে ঘড়ি চলছে না, তিনি বললেন। আমি উঠে দাঁড়ালাম, কিছু রুটিন কাজ আছে, এগুলো সারতে হবে, নর্মাল ডেলিভারি হবে, বাচ্চার পজিশনও ঠিক আছে, তবু ইমার্জেন্সির জন্য তৈরি থাকা ভালো। মেয়েটি বলল, যে জন্য তোমাকে বসিয়েছিলাম তা এখনো বলিনি, তুমি বসো। উঠে দাঁড়ালে কেন? আসল কথা তো এখনো বলিনি। আমি বসলাম। মেয়েটি ফিসফিস করে বলল, ওরা আমার বাচ্চাটিকে মেরে ফেলবে। আমি চমকে উঠলাম। এই মেয়ে সব কি বলছে? প্রচন্ড যন্ত্রণায় আবল তাবল বলছে না তো? আমি জানি ওরা আমার বাচ্চাটিকে মেরে ফেলবে। কারা মেরে ফেলবে? আমার শ্বশুর বাড়ির লোকেরা, ডাক্তার নার্স সবাইকে টাকা দিয়ে কিনে ফেলেছে, তোমাকেও কিনবে, তারপর বাচ্চাটাকে মারবে। এসব কি বলছো তুমি? ওরা তোমার বাচ্চাটাকে মারবে কেন? মেয়েটি জবাব দিল না। ব্যথার প্রবল ঝাপটা সামলাবার চেষ্টা করল। আমি তাকে সময় দিলাম। আমার মনে হলো মেয়েটা সম্ভবত পুরোপুরি সুস্থ নয়, হয়তো কিছুটা অস্বাভাবিকতা তার মধ্যে আছে। তুমি আমার কথা বিশ্বাস করছো না তাই না? সে বলল, না, যা সত্যি আমি তাই বললাম। আমি জিজ্ঞাসা করলাম, তুমি জানলে কি করে ওরা বাচ্চাটিকে মেরে ফেলতে চায়? সে বলল, আমাকে বলেছে। কে বলেছে তোমাকে? আমার বাচ্চাটা আমাকে বলেছে। আমি পুরোপুরি নিঃসন্দেহ হলাম মেয়েটার মাথা খারাপ। সম্ভবত সে পারিবারিক জীবনে খুবই অসুখী, শ্বশুর বাড়ির কাউকে পছন্দ না, সবাইকে সে শত্রুপক্ষ ধরে নিয়েছে। মেয়েটি হাঁপাতে হাঁপাতে বলল, তুমি আমার কথা এক বর্ণ বিশ্বাস করনি তাই না? আমি বললাম, তুমি ঠিকই ধরেছ, বিশ্বাস করার কথা এটা না, তোমার বাচ্চা তোমাকে কি করে বলবে? ও আমাকে স্বপ্নে বলেছে, একবার না অসংখ্যবার বলেছে। স্বপ্নে বলেছে? সে বলল, হ্যাঁ স্বপ্নে, গতকাল শেষ রাতেও স্বপ্নে দেখেছি। আমি জানতে চাইলাম, কি দেখেছো? সে বলছে, দেখলাম আমার বাচ্চাটা আমাকে বলছে, মা সবাই মিলে আমাকে মেরে ফেলবে, সবাই যুক্তি করে আমাকে মারবে, মা আমি কি করি? বলতে বলতে মেয়েটি থরথর করে কাঁপতে লাগলো। আমি তাকে বললাম, প্রথমবার যেসব মেয়ে কনসিভ করে তাদের প্রায় সবাই এসব ভয়ঙ্কর স্বপ্ন দেখে, যেমন তারা মারা যাচ্ছে, মৃত বাচ্চা হচ্ছে, এইসব এর কোনো মানে নেই। মেয়েরা সেই সময় খুব আতঙ্কগ্রস্ত থাকে বলেই এরকম স্বপ্ন দেখে। মেয়েটি বলল, আমি জানি, আমি যা স্বপ্নে দেখেছি তাই হবে। আমার স্বপ্ন অন্য মেয়েদের স্বপ্নের মতো নয়, সবাই যুক্তি করে আমার ছেলেটাকে মারবে। আমি হাসতে হাসতে বললাম, তোমার কোলে যখন ফুটফুটে একটা বাচ্চা দিয়ে দেবো তখন তুমি বুঝবে যে কত মিথ্যা সন্দেহ তোমার মধ্যে ছিল। মেয়েটার চোখ চিকচিক করতে লাগলো, সে গাঢ় স্বরে বলল, সত্যি তুমি তাই করবে? অবশ্যই তাই করব। সে আমাকে বলল, তুমি তাহলে প্রতিজ্ঞা করো, তুমি কোরআন ছুঁয়ে প্রতিজ্ঞা করো, তুমি বাচ্চাটাকে মারবে না, ওরা যখন মারতে চাইবে তুমি মারতে দেবে না, তুমি ফেরাবে। একটা শিশুকে আমি খুন করব, এটা তুমি কি বলছো? আমি বললাম, তুমি কোরআন ছুঁয়ে প্রতিজ্ঞা করো। আমি বললাম, এখানে কোরআন শরীফ কোথায় পাবো? আমার সঙ্গে আছে, সে বলল, আমার ওই কালো ব্যাগটার ভেতর, আমি নিয়ে এসেছি। রোগীকে শান্ত করবার জন্য প্রতিজ্ঞা করতে হলো, রোগী শান্ত হলো না। তার অস্থিরতা আরো বেড়ে গেল, সে চাপা গলায় বলল, আমি জানি তুমি প্রতিজ্ঞা রক্ষা করতে পারবে না, যদি না রাখো তাহলে আমার অভিশাপ লাগবে। আমি তোমাকে একটা কঠিন অভিশাপ দিচ্ছি, মেয়েটি সত্যি সত্যি একটি কঠিন অভিশাপ দিয়ে বসল। তার মাথার যে ঠিক নেই, সে যে অসুস্থ একটি মেয়ে তার আরেকটি প্রমাণ পেলাম। তবে তার এই অসুস্থতা, এই মানসিক যন্ত্রণা দীর্ঘস্থায়ী হবে না। একটি হাসি খুশি শিশু তার সমস্ত কষ্ট ভুলিয়ে দেবে। সবকিছুই ঠিকঠাক মতো চলছিল। রাত দুটায় বাইরের দুজন পুরুষ ডাক্তার এলেন, ডেলিভারির সময় এরা থাকবেন। এদের মধ্যে একজন আমার পরিচিত ডাক্তার সেন, বড় ডাক্তার এবং ভালো ডাক্তার। আমাদের রোগিনী নতুন ডাক্তার দুজনকে দেখেই আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেল। আমার হাত ধরে ফিসফিস করে বলল, এরা কারা? এরা আমার বাচ্চাকে খুন করবে। আমি বললাম, তুমি নিশ্চিন্তে থাকো, আমি সারাক্ষণ এখানে থাকব, এক সেকেন্ডের জন্যও নড়ব না। তাছাড়া ডাক্তার সেনকে আমি ব্যক্তিগতভাবেও চিনি, তার মতো ডাক্তার কমই আছে। মনে থাকে যেন তুমি প্রতিজ্ঞা করেছ? আমার মনে আছে, প্রতিজ্ঞা ভাঙলে কিন্তু আমার অভিশাপ লাগবে। আমি আবারও বললাম, আমার মনে আছে। তার কিছুক্ষণ পরই ভদ্রমহিলার স্বামী আমাকে ডেকে নিয়ে গেলেন, খুবই অল্প বয়স্ক একজন যুবক, তাকে বেশ ভদ্র ও বিনয়ী মনে হল। তবে যে কোনো কারণেই হোক, তাকে বেশ ভীত বলে মনে হচ্ছিল। ভদ্রলোক নরম স্বরে বললেন, আপা, আমার স্ত্রী সম্ভবত আপনাকে কিছু বলেছে, আপনি ওর কথায় কিছু মনে করবেন না। ও এসব কেন যে বলছে কিছু বুঝতে পারছি না। আমাদের বাচ্চাটা সংসারের প্রথম সন্তান, আমি আমাদের পরিবারের বড় ছেলে, অথচ ওর ধারণা। আমি ভদ্রলোককে আশ্বস্ত করবার জন্য বললাম, আপনি এসব নিয়ে মোটেই মাথা ঘামাবেন না, সব ঠিকঠাক আছে তো আপা? আমি বললাম, হ্যাঁ সবই ঠিক আছে। সে জানতে চাইল, সিজারিয়ান লাগবে না? আমি বললাম, না, নর্মাল ডেলিভারি হবে, তাছাড়া ডাক্তার সেন এসেছেন, উনি খুবই বড় ডাক্তার এবং হাইলি স্কিলড। তাহলে আপনি বলছেন সব ঠিকঠাক হবে? আমি বললাম, হ্যাঁ। রাত তিনটার পর থেকে দেখা গেল সব কেমন যেন বেঠিক চলছে। বাচ্চা নেমে এসেছে বার্থ চ্যানেলের মুখে। এই সময় ডাক্তার সেন বললেন, বাচ্চার পজিশন তো ঠিক নাই, মাথা উপরের দিকে, এতক্ষণ তোমরা কি মনিটর করেছো? আমিও দেখলাম তাই, এরকম তো হওয়ার কথা না, কিছুক্ষণ আগেই সব পরীক্ষা করা হয়েছে। আমরা মুখ চাওয়াচাই করতে লাগলাম, প্রচুর রক্তক্ষরণ হতে লাগলো। এই সময় এত রক্তপাতের কোন কারণ নেই, টকটকে লাল রঙের রক্ত যা ধমনী থেকে আসছে, সমস্যাটা কোথায়? ব্লাড ক্রস ম্যাচিং করা ছিল, রক্ত দেওয়া শুরু হলো, কিন্তু এটা সমস্যার কোনো সমাধান নয়। মনে হলো রোগিনী বাইরের রক্ত ঠিক গ্রহণ করতে পারছে না। ডাক্তার সেন গম্ভীর গলায় বললেন, সামথিং ইজ ভেরি রং, আমাদের সবার গা দিয়ে শীতল স্রোত হয়ে গেল। ডাক্তার এসব কি বলছেন? কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় সমস্যা দেখা দিল। হঠাৎ করে কনস্ট্রাকশন বন্ধ হয়ে গেল, অথচ এই সময় কনস্ট্রাকশনের সবচেয়ে বেশি প্রয়োজন। শিশুটি কি বার্থ চ্যানেলে মারা গেছে? রোগিনী ফিসফিস করে বলল, আমার ঘুম পাচ্ছে, ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসছে। ডাক্তার সেন ফোর্সেপ ডেলিভারির প্রস্তুতি নিলেন, আর তখন ইলেকট্রিসিটি চলে গেল। আজকাল বাতি চলে গেলে ইমার্জেন্সি বাতি জ্বলে ওঠে, তখনকার অবস্থা তো তেমন ছিল না। তবে আমাদের কাছে টর্চ, হ্যাজাক, মোমবাতি সবসময় থাকে। সমস্যার সময় ইলেকট্রিসিটি চলে যাওয়া কোনো নতুন ঘটনা নয়, কাজেই প্রস্তুতি থাকবেই। দ্রুত হ্যাজাক জ্বালানো হল। প্রায় 45 মিনিট পরিশ্রম করে ডাক্তার সেন ডেলিভারি করলেন। যে জিনিসটি বেরিয়ে এলো, আমরা চোখ বড় বড় করে সেদিকে তাকিয়ে রইলাম। কুৎসিত কলাকার একটা কিছু যার দিকে তাকানো যায় না, এ আর যাই হোক মানব শিশু নয়, চেনা জানা পৃথিবীর সাথে তার কোনো যোগ নেই। ঘন কৃষ্ণবর্ণের এক তাল মাংসপিণ্ড, এর থেকে হাতির সুরের মতো 8-10টি সুর বেরিয়ে এসেছে। সুরগুলো বড় হচ্ছে এবং ছোট হচ্ছে, তালে তালে মাংসপিণ্ডটাও বড় ছোট হচ্ছে। মানব শিশুর সঙ্গে এর একটি মাত্র মিল, এই জিনিসটারও দুটো বড় বড় চোখ আছে। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সে দেখছে চারিদিকের পৃথিবীটাকে। চোখ দুটি সুন্দর কাজও জানা। ডাক্তার সেন হতভম্ব গলায় বললেন, হোয়াট ইজ দিস? ফোর্সেপ দিয়ে ধরা জন্তুটাকে তিনি মাটিতে ফেলে দিলেন। মেঝেতে সে কিলবিল করতে লাগলো, মনে হচ্ছে সুরগুলিকে পায়ের মতো ব্যবহার করে সে এগুতে চাচ্ছে। আমার সঙ্গে সহকর্মী হঠাৎ পেটে হাত দিয়ে বমি করতে শুরু করলো। আমাদের পরম সৌভাগ্য যে রোগিনীর জ্ঞান নেই। জ্ঞান থাকলে এই ভয়াবহ দৃশ্য তাকে দেখতে হতো। ডাক্তার সেন বললেন, কিল ইট, এক্ষুনি এটাকে মেরে ফেলা দরকার। জন্তুটি কি মানুষের কথা বুঝতে পারে? ডাক্তার সেনের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে তীব্র ও তীক্ষ্ণ শব্দ বের হয়ে এলো। অত্যন্ত হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড, যা মানুষের স্নায়ুকে প্রচন্ড ঝাঁকি দেয়। ডাক্তার সেন বললেন, অপেক্ষা করছেন কেন, কিল ইট। জন্তুটি এগুতে শুরু করেছে, সুরগুলো বড় হচ্ছে, আর সে এগুচ্ছে তার মার দিকে। আমরা দেখছি সে মেঝে বেয়ে বেয়ে তার মায়ের খাটের দিকে যাচ্ছে, খাট বেয়ে উপরে উঠছে, আশ্রয় খুঁজছে মার কাছে। যেন সে জেনে গেছে এই অকরুণ পৃথিবীতে একজনই শুধু তাকে পরিত্যাগ করবে না। ডাক্তার সেন বললেন, আপনারা অপেক্ষা কেন করছেন, কিল ইট। আবার আগের মতো শব্দ হল। জন্তুটি এক দৃষ্টিতে তাকিয়ে আছে ডাক্তার সেনের দিকে। তার চোখ দুটি মানুষের চোখ, সেই চোখের ভাষা আমরা জানি। সেই চোখ করুণা এবং দয়া ভিক্ষা করছে, কিন্তু করুণা সে আমাদের কাছ থেকে পাবে না। আমরা মানুষ, আমরা আমাদের মাঝে তাকে গ্রহণ করব না। এই ভয়ঙ্কর, অসুন্দর ও কুৎসিতকে আমরা আশ্রয় দেব না। সে পশু হয়ে এলে ভিন্ন কথা ছিল, সে পশু হয়ে আসেনি, মানুষের শিরিবে এসেছে। ডাক্তার সেন বললেন, এই জন্তুটিকে যে মেরে ফেলতে হবে, এ বিষয়ে কি আপনাদের মনে কারো কোনো দ্বিধা আছে? আমরা সবাই বললাম, না, আমাদের মধ্যে কোনো দ্বিধা নেই। আত্মীয় স্বজনদের মত নেওয়া উচিত? আমরা বললাম, না, আমরা তাও মনে করি না। যে লোহার দণ্ডটি থেকে স্যালাইন ওয়াটারের ব্যাগ ঝুলছিল, আমি তা খুলে হাতে নিলাম। জন্তুটি এখন তাকিয়ে আছে আমার দিকে। কি সুন্দর বড় বড় শান্ত চোখ! কি আছে ওর চোখে? ঘৃণা, দুঃখ, হতাশা? জন্তুটি খাটের পা বেয়ে অর্ধেক উঠে গিয়েছিল, সেখানেই সে থেকে গেল। বোধহয় বুঝতে পেরেছে আর উঠে লাভ নেই, প্রথম আঘাতটি করলাম আমি। সে অবিকল মানুষের মতো গলায় ডাকল, মা মা। তার মা সাড়া দিল না। আমরা দেখছি একটা দানবকে, সেও তার করুণ চোখে একদল দানবকেই দেখছে। আমার হাত থেকে লোহার রডটি পড়ে গিয়েছিল, ডাক্তার সেন তা কুড়িয়ে নিয়ে এলেন। হত্যাকাণ্ডে বেশি সময় লাগল না। ডাক্তার হাসনা বেগমকে আমি জিজ্ঞেস করেছিলাম, এই ঘটনার কি কোনো ব্যাখ্যা আপনি দাঁড় করাতে পারেন? ডাক্তার হাসনা ক্লান্ত গলায় বলেছিলেন, আমার কাছে কোনো ব্যাখ্যা নেই, তবে এই ঘটনার প্রায় 7 বছর পর আমেরিকান জার্নাল অফ মেডিকেল সোসাইটিতে এরকম একটি শিশুর জন্ম বৃত্তান্তের কথা পাই। শিশুটির জন্ম হয়েছিল বলিভিয়ার এক গ্রামে। শিশুটির বর্ণনার সঙ্গে আমাদের জন্তুটির বর্ণনা হুবহু মিলে যায়। ওই শিশুটিকেও জন্মের 20 মিনিটের মাথায় হত্যা করা হয় এবং রিপোর্ট অনুসারে সেও মৃত্যুর আগে ব্যাকুল হয়ে বলিভিয়ান ভাষায় মাকে কয়েকবার ডাকে। আপনার কাছে কোনো ব্যাখ্যা নেই? না, তবে আমার একটা হাইপোথিসিস আছে। আমার মাঝে মাঝে মনে হয় প্রকৃতি ইভোলিউশন প্রক্রিয়া হয়তো নতুন কোন প্রাণ সৃষ্টির কথা ভাবছে, পরীক্ষা নিরীক্ষা করছে। আমরা প্রাণপণে সেই প্রক্রিয়াকে বাধা দিচ্ছি। আপনার ধারণা এরকম কোন ঘটনা আরো ঘটবে? হ্যাঁ, প্রকৃতি সহজে হাল ছাড়া না, সে চেষ্টা চালিয়ে যাবে এবং সে লক্ষ্য রাখবে যাতে ভবিষ্যতে আমরা বাধা দিতে না পারি। ওই যে মা আগে স্বপ্ন দেখলেন, তার একটি ব্যাখ্যা। প্রকৃতি শিশুটিকে রক্ষা করতে চেষ্টা করছে, এক ধরনের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে। এখন সে পারছে না, তবে ভবিষ্যতে সে নিশ্চয়ই আরো কোনো ভালো প্রোটেকশনের ব্যবস্থা করবে। আপনি কি আপনার হাইপোথিসিস বিশ্বাস করেন? ডাক্তার হাসনা বানু জবাব দিলেন না। তার কাছে এই প্রশ্নের জবাব নেই, জবাব থাকার কথাও নয়। কিছু কিছু সময় আসে যখন আমরা বিশ্বাস ও অবিশ্বাসের সীমারেখায় বাস করি, তখন একই সঙ্গে আমরা দেখতে পাই ও দেখতে পাই না, বুঝতে পারি ও বুঝতে পারি না, অনুভব করি এবং অনুভব করি না। সে বড় রহস্যময় সময়।
সাথে আছি আমি শারমিন, আর এতক্ষণ শুনছিলাম হুমায়ুন আহমেদের লেখা গল্প, সে পড়ে শোনাচ্ছিল সেতু। আর এখন এয়ারটেল বন্ধ, কানেকশন অন করলে 501 টাকার কথা 1 টাকার ক্যাশব্যাক এয়ারটেল, আর 500 MB ফ্রি ইন্টারনেট একেবারে 30 দিনের জন্য, আর সাথে থাকছে ফ্রি এয়ারটেল টিউন, টুইটার, উইকিপিডিয়া। বোনাস পেতে তাই এক্ষুনি রিচার্জ করো 19 টাকা। আরো অফার জানতে ভিজিট করো facebook.com/airtelbus। আর আমার সাথে আছে অনেক বন্ধু যারা এতক্ষণ মানে একেবারে চোখ বন্ধ করে কাহিনী শুনছিল, অনেকে কি সবারই খুব ভালো লেগেছে। অনেকে লিখেও পাঠিয়েছে হুমায়ুন আহমেদের এই গল্পটি কোন তার কোন বইতে আছে। তবে এই মুহূর্তে যে আছে আমাদের সঙ্গে তামজিদ কালীগঞ্জ থেকে, লিখেছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশা পর্ব নাম্বার 104। আপি গত এপিসোড মিস করেছি, আজ সঙ্গে আছি। হাউ আর ইউ আপি? আশা করি আজকের পুরো এপিসোড শুনতে পারবো। নিশ্চয়ই পারবে, আমি ভালো আছি আর অনেক ধন্যবাদ তোমাকে। মুফরাত লিখেছে চিটাগং থেকে, অনেক দিন পরে কুয়াশাতে SMS করছি। শামিন আপু কি কালকে ভোট দিতে যাবেন? আচ্ছা, আমি ঢাকার দক্ষিণ সাইডে। আর আরিফ লিখেছে, কেমন আছো আপু, ফার্স্ট স্টোরিটা ভালো ছিল, খুবই দুঃখজনক ছিল। আর হ্যালো আপু, কেমন আছো, আমি কুয়াশা শুনছি, আজকের গল্প অনেক মজা হবে, আমি চিটাগং চক বাজার থেকে লিখছি, আমার নাম পিঙ্কি। রাজবাড়ি থেকে লিখেছে রকিবুল ইসলাম, হাই শারমিন আপু, কেমন আছো আপু, সেকেন্ড গল্পটা অসাধারণ। সেকেন্ড গল্পটা তো ছিল না, একটা গল্প ছিল, দুটো পার্টে ছিল আর কি। আর অন্তু দেবনাথ রাঙ্গামাটি থেকে লিখেছে, আপু আজ ফ্রেন্ড তিশা কুয়াশা শুনছে, অনেক ধন্যবাদ তোমার বন্ধু তিশাকে। শাহ আলম লিখেছে চিটাগং হাটহাজারি থেকে, হাটহাজারি বোর্ড স্কুল থেকে, হাই আপু হাউ আর ইউ, আমার SMS পড়েন না তাই SMS করি না। ভয়ঙ্কর একটা গল্প শুনো। অপেক্ষা থাকো, খুব চমৎকার গল্প রয়েছে আজকে দ্বিতীয় ঘন্টা কুয়াশার। ফারিসা ইব্রাহিমপুর থেকে লিখেছে, হ্যালো আপি, আমার মনে হচ্ছে আজকে স্টোরিটা খুবই ভালো হবে, আশা করছি। শামিন আপু, আমি রিয়াদ কক্সবাজার থেকে, আপনার নতুন বন্ধু। কক্সবাজার থেকে আমি লিখছি, কাইন্ডলি আমাকে গ্রহণ করবেন। আশা করি আজকের কুয়াশা অসম হবে। রংপুর বয় সালাম জানিয়েছেন, আপনাকেও সালাম। আমি আলো আক্তার ফরাশগঞ্জ থেকে, আমার ফার্স্ট এসএমএস, এটা আমার ফার্স্ট এসএমএস। আর শামিন আপু, তুমি আমার প্রিয় আজি আপু, তোমার ভয়েস আমার খুব ভালো লাগে, অনেক ধন্যবাদ। নরিন লিখেছে মিরপুর থেকে, আপু কোন মহিলার লেখা গল্প কুয়াশায় শোনানো যাবে না, এতদিন ধরে যে কুয়াশার কাহিনীগুলি শোনাচ্ছে এটা সবই মহিলাদেরই লেখা। আমার চারজন স্ক্রিপ্ট রাইটারই হচ্ছে নারী, তার মধ্যে একজন হচ্ছে পুরুষ, তার নাম হচ্ছে শান্ত, আর বাকি চারজনের নাম হচ্ছে একজন শেগুফতা আবিদ শাড়ি, একজন সিফাত মাহমুদ, একজন সৈয়দা রুম্পা সৈয়দা ফারজানা জামান, আর একজন হচ্ছে মেঘনা রহমান। তো তার মধ্যে একমাত্র শান্তই ছেলে, আর বাকি চারজনই কুয়াশায় মেয়ে স্ক্রিপ্ট রাইটার, এবং শান্ত অনেক পরে যোগ দিয়েছে, তার আগে সবাই মেয়েরাই লিখেছে কুয়াশার কাহিনী এতদিন ধরে। আবির লিখেছে, কুয়াশাতে আমি এই ফার্স্ট এস এম এস করলাম, অনেক ধন্যবাদ সে কারণে তোমাকে। শেজান লিখেছে সাভার থেকে, আপু ঘো স্টোরি দাও, অনেক দাও না অনেকদিন, তুমি তাহলে ঠিক মতন শোনো না, আমার মনে হয় ছাড়া ছাড়া হয়ে শোনো, অথবা মাঝে মাঝে হঠাৎ হঠাৎ শোনো। কুয়াশা শুধু ভূতের গল্প শোনাই না, আমরা কুয়াশাতে সব ধরনের কাহিনী থাকে, রহস্যের কাহিনী থাকে, কোন সত্যি ঘটনা থেকে বা রহস্যের কাহিনী থেকে আমরা তো গল্প তৈরি করি, অথবা কোন রিয়েল মার্ডার কেস আমরা মাঝে মাঝে শুনিয়েছি, আরো সামনে শোনাব। আর শামিন আপু, আজকের কুয়াশা অনেক অনেক ভালো লাগছে, তোমাকে সহ কুয়াশা টিমের সকলকে অনেক অনেক থ্যাংকস, কিন্তু তুমি নামটা লেখনি তোমার। আবুল লিখেছে চিটাগং থেকে, শামিন আপু কেমন আছো, আজ আমার বার্থডে, আমার বন্ধুদের উইশ করো, তোমাকে উইশ করবো, হ্যাপি বার্থডে আবুল। তো ঠিক আছে, সময় মানে এই ঘন্টার সময়টা শেষ হয়ে গেছে, রাত 12টার খবর শুনতে হবে আমাদেরকে। তোমরা আছো বা আপনারা আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, সাথে আছি আমি শারমিন, ফিরে আসবো রাত 12টার খবরের পর, সঙ্গেই থাকবেন। আমাকে লিখবার ঠিকানা হচ্ছে যে কোনো মোবাইল থেকে 2221-এ।
একা একা নিজের মনে
একা বসে ভাবা,
সব বসে কেন একা একা, একা আবার লাইফ হয় নাকি, ফ্রেন্ড ছাড়া
Star#1219#.
একা একা নিজের মনে
একা বসে ভাবা,
সব বসে কেন একা একা, একা আবার লাইফ হয় নাকি, ফ্রেন্ড ছাড়া।
এয়ারটেল প্রেজেন্স কুয়াশে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি, শারমিন। আর এয়ারটেল বন্ধ, কানেকশন অন করলেই পাচ্ছ এক টাকার কথা, এক টাকার ক্যাশব্যাক এয়ারটেল, আর 500 MB ফ্রি ইন্টারনেট একেবারে 30 দিনের জন্য, সাথে থাকছে ফ্রি এয়ারটেল টিউনস, টুইটার ও উইকিপিডিয়া, আর এসবই দিচ্ছে এয়ারটেল। বোনাস পেতে এক্ষুনি রিচার্জ করুন ১৯ টাকা, আরও অফার জানতে ভিজিট করো facebook.com/airtelbuzz। আর আজকে আমাদের মূল কাহিনী শুনবার সময় হয়ে গেছে, অধীর আগ্রহ অপেক্ষা করছে সব বন্ধুরা, অনেকে লিখে পাঠিয়েছে কখন শুরু হবে আসল কাহিনী। আজকের কাহিনী লিখেছেন রুম্পা সৈয়দা ফারজানা জামান, এবং নাট্যরূপ দিয়েছেন তিনি, আর সাউন্ড এডিটর ছিলেন আপেল মাহমুদ এমিল, এবং নাট্যাংশ বা অভিনয়াংশ ডিরেকশন দিয়েছেন বা পরিচালনা করছেন শেগুফতা আবিদ শাড়ি। তো শুরু করছি এখন শুনুন প্রথম অংশ অর্থাৎ প্রথম পর্ব, তারপর আবারও ফিরে আসছি। আর এই ফাঁকে যারা আমাকে লিখতে চাইছেন প্লিজ লিখতে পারেন যেকোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে। আর লিখবার পদ্ধতিটা জানিয়ে দিচ্ছি, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ABC লিখে স্পেস দিয়ে 2221 এ পাঠিয়ে দেবেন। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, আর সাথে আছে শারমিন। মজার কোনো অন্ত নেই। কারো কারো কাছে জীবনের সব বিরক্তির ফাঁকে মজাই হল একমাত্র বেঁচে থাকার অবলম্বন। তাই মজা করার জন্য অনেকে অনেক কিছু করে, কেউ খাবার বানায়, কেউ বা খায়, আবার অনেকেই আছে বাজার করেন অনেক মনে আনন্দ নিয়ে। কিন্তু কেউ কি ভেবেছেন যে একজনের মজা আরেকজনের কাছে সাজাও হতে পারে, হতে পারে মৃত্যুর কারণ বা ভয় বা বিভীষিকাময় কোন সমাপ্তির উৎস? আজ এমনই এক গল্প শোনাব যে গল্পে লুকানো আছে মজার আড়ালে থাকা সাজার কষ্ট।
তোর চাবিটা কোথায়?
রকি, বাসায় ফিরে কম্পিউটারে বসে বসে গেম খেলাটা ছাড় বাবা। তুই জানিস না আজকে কি হচ্ছে, পড়ে দিয়ে কিছু হবে না।
এই যে এতগুলো কথা বললি, এত শব্দ ব্যয় না করে তোদের কি বলতে প্রবলেম আছে যে আজকে কি?
আজকে চৈত্র সংক্রান্তি।
তো
তো মানে চল আড্ডা দেই, বের হই।
শোন, আমার তেল ফুরায় গেছে আর নাই, এই বয়সে এসে আর এই সবে যাওয়ার কোন ইচ্ছা থাকে?
এই বয়স মানে 32 কোন বয়স হলো? জনি ডেপের বয়স জানিস?
ভাই, আমি জনি ডেপ না, কালকে একটা ছুটির দিন, আজকে রাত থেকেই আমার ছুটি শুরু, রেস্ট নিতে দে।
দোস্ত দোস্ত চল, না করিস না। দেখ আজকে হঠাৎ করেই চ্যাটে নয়ন আর মিলুকেও পেলাম, শুনলাম তপনও দেশে ফিরেছে।
আর তপন দৌড়াতে দৌড়াতে চলে আসবে এখানে আড্ডা দিতে, তাই না?
এত ভাও খাইস না দোস্ত, তুই আসলে ভালো লাগতো। আর এখন 6টা বাজে মাত্র।
খুব তো প্ল্যান করছো, তা গিন্নিদের কি বলবে?
আইডিয়া, হঠাৎ ডিনারের প্ল্যান করি, ওয়ান ডিশ। তোরা সবাই আমাদের বাসায় আয়, তারপর ওদের আড্ডাই রেখে আমরা বের হলাম ঘন্টা দুয়েকের জন্য, কি বলিস?
দ্যাটস এ গুড আইডিয়া। আমি অবশ্য আড্ডা দিতে গেলে বউ মাইন্ড করে না, বাট সবাই তো শেলির মতো না।
শোন, কেউ কারো মতো না, খাবার দরকারও নেই, তাই একটা রিচ প্ল্যান হলে ভালো।
ওকে। এই যে রকি, চলে গেলি?
আরে না, আছি আর ভাবছি।
জি, কি ভাবলেন স্যার?
এত বছর পর আবার সেই শাহবাগ। 10 বছর, 10 বছর হয়ে গেল। থাক, বাদ দে।
দূর বেটা, 10 বছর আগে তো ছিলিস শিশু, এখন তো বেটা হয়েছিস, ওইসব দিয়ে লাভ আছে?
নাই, কিন্তু আচ্ছা, নয়ন আসবে তো?
বললো তো আসবে, তপন আসবে, মিলো।
আচ্ছা ঠিক আছে, প্ল্যান সেট হলে জানাইস, মিথিলাকে জিজ্ঞেস করি, মানে এই শর্ট নোটিসে ও কিছু করতে পারবে কিনা।
বানাইতে তানাইতে যাইস না, কিনে আন, ধর কাবাব রুটি আর সালাদ তাই। আচ্ছা, এবারটা গিন্নিদের জিজ্ঞেস করেই হোক।
ওকে, ডান দেন।
ফোন রেখে আবার কম্পিউটারের দিকে চোখ ফেরালো রকি, কিন্তু আর মনোযোগ দিতে পারছে না এই গেমে। সে কত বছর আগে একবার গিয়েছিল এই উৎসবে, চারুকলার বকুলতলা,
এই কয় বছরে ফিরেও দেখা হয়নি আর। কেন যে হয়নি সেটাই জানে না। ধ্যাত, এইসব আড্ডা ফাড্ডা আর ভালো লাগে না রকির। অফিস থেকে এসে এক কাপ চা খেয়ে গেম খেলতে বেশি মজা এখন। এখন আবার বের হওয়ারে কিছু কেনরে কত ঝামেলা। আর মিথিলাও রাগ করতে পারে এখন যদি বাইরে যাওয়ার কথা বলে। কিন্তু বন্ধুরা এতদিন পরে আসবে, ইস কত দিন, অলমোস্ট 10 বছর, না গেলে কেমন দেখায় না। রকি ভাবছে, না থাক, মিথিলাকে বলেই দি, দেখি তো কি রিয়াক্ট করে। যদি বেশি রাগ করে তাহলে রকি যাবে না বলেই সিদ্ধান্ত নিয়ে নিল। বাকিটা উপরওয়ালার ইচ্ছা। কিন্তু মাঝে মাঝে আরো অনেকের ইচ্ছাই নিজের ইচ্ছাতে পরিণত হয়। সেটা হয়তো রকির অবচেতন মন জানতে চেয়েছিল, তাই তার জন্য অপেক্ষা করছিল ভয়ঙ্কর এক রাত। বেশ ভয়ঙ্কর।
মিথিলা, মিথিলা,
কি হলো, তুমি এ সময় ডাকছো?
কেন, এ সময় ডাকা নিষেধ।
নিষেধ হবে কেন, তুমি তো নেশার মতো গেমে মগ্ন থাকো। সুনামি হলেও টের পাওয়ার কথা না তোমার।
গেমই খেলছিলাম আসলে। আচ্ছা শোনো, রাতে কি রান্না করছো?
মাংস ভুনা, ডাল চচ্চড়ি, শুটকি, চিংড়ি আর শিম ভর্তা।
আচ্ছা, এই মাংসটা কি একটু বেশি বেশি করে করেছো?
একটু বেশি করেছি, কালকে তো নববর্ষ, তাই ভাবলাম একটু একেবারে বেশি করেই রান্না করে ফেলি। কেন বলো তো, কি হয়েছে, কেউ আসবে?
ওয়েল, আসবে না, আমরা যাব।
কোথায়?
আর বলো না, তপন ফিরেছে বিদেশ থেকে। মিলু, নয়ন, সুজন আর মানিক আজকে হুট করে একটা ওয়ান ডিশ পার্টি করতে যাচ্ছে সুজনের বাসায়। আমি অবশ্য বলেছি তুমি না পারলে আমি যাবো না।
কি বলছো কি তুমি, বিয়ের পর এই প্রথম তুমি চৈত্র সংক্রান্তিতে কোথাও যাওয়ার কথা বলছো, আর আমি না করব? চলো চলো, মাংস অনেক আছে, দরকার হলে কাল আরেকবার রান্না করব। আর এমনি তো কখনো ওই ভাবিদের সাথে আমার মন খুলে একটু আড্ডাও দেওয়া হয়নি।
ওকে, শিওর,
অবশ্যই। আচ্ছা বলো তো, আমরা কখনো পয়লা বৈশাখে বের হয়েছি? কখনো না, তোমার খালি ঘুম পায় ওই দিন।
আসলে অন গেছো না। আচ্ছা ঠিক আছে, তুমি তৈরি হয়ে নাও, আমিও রেডি হয়ে নিচ্ছি।
হচ্ছে ঘন্টাখানেক,
ঘন্টাখানেক, নট মোর দ্যান দ্যাট।
আচ্ছা ঠিক আছে।
মিথিলার জীবনে আজকে অন্যরকম একটা দিন। রকির সাথে ওর বিয়ে হয় 4 বছর আগে জানুয়ারি মাসে। একবারও রকি কখনোই চৈত্র সংক্রান্তি বা পহেলা বৈশাখে বের হওয়ার কথা একবারও বলেনি। সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দেয়াই রকির একমাত্র কাজ। এই প্রথম নিজে থেকে বাইরে যাওয়ার কথা বলল রকি। মিথিলার মনটা বেশ ভালো হয়ে গেল। এ যেন মেঘনা চাইতেই বৃষ্টি। কত ইচ্ছা ছিল বিয়ের পর সেজে গুজে বৈশাখে বেড়াবে, প্রজাপতির মতো রং জড়িয়ে বসে থাকবে বকুলতলায়। আর তার কিনা বিয়ে হলো রকির মতো বেরসিক এক মানুষের সাথে। ছুটির দিনে হাত পা ছড়িয়ে ঘুমায়, সব কিছুতেই আলসেমি, একগুয়েমি। মনে মনে রকির বন্ধুদের হাজার বার ধন্যবাদ দিয়ে দিল মিথিলা। এবার তৈরি হতে হয়। মাংস যা রান্না করা আছে তাতে অনায়াসে 12 জনের হওয়ার মতো, আর নিশ্চয়ই আরো অনেক আইটেম থাকবে, অতএব নো টেনশন। মুচকি হেসে আলমারি থেকে 4 বছর আগে কেনা লাল পাড় সাদা শাড়িটা বের করল। বন্ধুদের আড্ডা সুন্দর করে তো সাজা যায়। মিথিলা আসলে অনেক খুশি আজকের আয়োজনে। অন্য কোনো দিন হলে হয়তো একটু রাগ করত এমন দ্রুত সিদ্ধান্তে, কিন্তু আজও কিছুই মনে করছে না। অন্তত রকি ওকে নিয়ে ব্যর্থ হচ্ছে। মিথিলা শাড়ি পরা শেষে লাল রঙের একটা ছোট্ট টিপও দিল কপালে।
শুনছো?
হ্যাঁ শুনছি তো, বলো।
আজ যদি শর্ট নোটিসে একটা আড্ডা হয় মাইন্ড করবে?
কি ব্যাপার বলো তো, কে আসবে?
যা, তোমার কাছে কিছুই লুকাতে পারি না আমি।
লুকিয়ে লাভ কি বলো, ধরা তো পড়তেই হবে।
ঠিক তাই।
এখন বলো কি হয়েছে।
আমাদের বন্ধু তপন 9 বছর পর দেশে ফিরেছে। আমাদের বাসায় ছোট্ট একটা গেট টুগেদার করতে চাই।
কবে করতে চাও?
মানে আজকে।
তোমার মাথা খারাপ? আজকে অসম্ভব, আমি তেমন কিছুই রান্না করিনি। সে বহুদিন আগে কেনা একটা ইলিশ রান্না করেছে শুধু। তুমি তো আবার এই সিজনে ইলিশ কেন না?
এই সিজনে ইলিশ না, জাটকা পাওয়া যায়। আর বাই দ্য ওয়ে, জাটকা খাওয়া অনুচিত।
আচ্ছা আচ্ছা, এখন কি আমরা ইলিশ নিয়ে আলাপ করব নাকি আড্ডা নিয়ে?
শোনো, আড্ডা নিয়ে চিন্তা নেই, ওয়ান ডিশ পার্টি হচ্ছে। একটু আগে রকি ফোন করে জানালো ও মাংস আনছে, সুজন আর শায়লা আনবে সরষে, তোমার তো ইলিশ করাই আছে।
আচ্ছা আচ্ছা, আমি ভাত আলু ভর্তা আর শিম ভর্তা করছি, এত অল্প সময়ে আর কিছু সম্ভব না।
নো চিন্তা, আমার মনে হয় এনাফ, তুমি খালি তৈরি হয়ে নাও।
তা ঠিক আছে। তবে বলো তো, এত বছরে আমি কখনো শুনিনি তোমরা এভাবে দল বেঁধে আড্ডা দিচ্ছ। বিশেষ করে রকি তো কখনোই আসে না তোমাদের আড্ডায়, এবার কি মনে করে?
শোনো, ব্যাটে বলে মিলে না, আজ মিলে গেল। আচ্ছা ভালো কথা, বাচ্চারা কি করে
এখন? খেলছে, সবার সাথে খেয়ে শুয়ে পড়বে, নো প্রবলেম।
ওকে, তুমি তাহলে রেডি হয়ে নাও, 9টা নাগাদ সবাই আসবে।
ও, ততক্ষণে সব হয়ে যাবে।
কোমর বেঁধে রান্নাঘরে লেগে গেল আলু ভর্তা আর শিম ভর্তা করতে, আর আরেকদিকে মানিক একটু একটু করে ঘর গোছাতে শুরু করল। রকিদের বাসায় তো বেশ আয়োজন নিয়ে তৈরি হলো মিথিলা। রকির কেন যেন ভালো লাগছে না, বার বারই মনে হচ্ছে আজ না বের হলেই ভালো হতো, কিন্তু মিথিলাকে বলে ফেলেছে, এখন আর উপায় নেই। এমনিতে মেয়েটাকে নিয়ে রকি কোথাও যায় না। মিথিলা মনে করে রকি হলো বেরসিক, কিন্তু রকি জানে তার মাঝে একটা ভয় কাজ করে, যে কারণে রকি কখনোই বাসা থেকে বের হয় না মিথিলাকে নিয়ে। কোন রকমে একটা লাল পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়ালো রকি। কত বছর পর পহেলা বৈশাখের আগের রাতে বের হচ্ছে সে, কত বছর পর যেন ওই পাঞ্জাবিটা পরল। আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখছে রকি, 10 বছর আগের আর এখনকার রকির মাঝে শুধু স্বাস্থ্যটাই বদলে গেছে, বাকি তো সবই আগের মতন। রকি মাত্র আয়না থেকে চোখ সরাল আর তখনই তার মনে হলো কিছু একটা। রকি আবার ঘুরে দেখল, না কিছু না তো। এবার ড্রয়ার থেকে চাবির রিংটা নিয়ে ঘর থেকে বের হয়ে এলো, কিন্তু লক্ষ্য করল না সে আয়নায় তার পেছনেই ছিল আরেকটা লম্বা ছায়া। রকি যখন বের হল তখন তার সাথী হল নিজের ছায়া আর অন্য এক রহস্যময় ছায়ার সঙ্গী, যেটা রকিও দেখল না, দেখল না মিথিলাও।
কেমন লাগছে তা তো বললাম না।
তোমাকে সবসময় সুন্দর লাগে, বলা হয় না আর কি।
সবসময় বলার দরকারও নাই, কিন্তু মাঝে মাঝে অকেশনালি তো বলতে পারো, ভালো লাগে।
এটা কি ছিল, অভিমান না অভিযোগ?
কোনটাই না, তোমার স্বভাবে আমি অভ্যস্ত। তুমি যে নিজে চারপাশে ব্যারিয়ার তৈরি করে রাখো তা আমি বেশ বুঝি।
আচ্ছা, ব্যাপারটা কিন্তু আসলে তা না।
দেখো, আমি যে বুঝি না তা না, আমি সবই বুঝি, কিন্তু ঘ্যান ঘ্যান করতে আমার ভালো লাগে না। আর তুমি বলো তো, তোমার জীবনের সব কথা কি তুমি আমাকে বলেছো? এই যে তোমার অবর্ণনীয় আলসেমি, নিষ্পৃহতা, এটা যে অকারণে না সেটা আমি ঠিকই বুঝি, কিন্তু আমি চাই তুমি নিজে থেকে আমাকে বলো তোমার সব কথা।
দেখো, তুমি ওভারএস্টিমেট করছো, তেমন কিছুই না, ট্রাস্ট মি।
ঠিক আছে, তুমি যদি মনে করো কিছু না তাহলে কিছুই না।
শোনো আরেকটা কথা,
রকি সামনে,
দুজনের কারোই মুখের কথা শেষ হল না। রকির গাড়ির ঠিক সামনে চলে এসেছে কেউ একজন, আরেকটু হলে চাপা পড়ত এমন অবস্থা। লোকটা একজন ফেরিওয়ালা, তার হাতে রং বেরঙা ভুভুজেলা। রকি চমকে উঠল, এই ভুভুজেলা বিক্রেতাকে তার সামনে আসতে হল। হঠাৎ চেহারা সাদা হয়ে গেল রকি। মিথিলা হাত নেড়ে বিক্রেতাকে সরতে বলছে, কিন্তু বিক্রেতা ঘুরে রকির দিকে আসছে। জানালার কাছে এসে জানালায় টোকা দিল।
কি বুবুজেলা নেবেন স্যার?
রকি অনিচ্ছা সত্ত্বেও তাকায় লোকটার দিকে, তাকিয়ে তার আত্মা শুকিয়ে গেল। এ কি, লোকটার চেহারা স্বাভাবিক না, পোড়া দগ্ধ একটা লাশ যেন ওই বিক্রেতার মুখ। রকি অ্যাক্সিলেটারে চাপ দিল, এক টানে সিগন্যাল ভেঙে এগিয়ে গেল সামনে। মুখটা ধুক ধুক করছে, না আজকে ওর বের হওয়া উচিত হয়নি, একদম না।
আচ্ছা ঠিক আছে, এখন তো একটু স্পিড কমাও। মনে আছে তো, উত্তরাতে যাওয়ার পথে বনানী থেকে সুজন ভাই আর শায়লা ভাবিকেও নিতে হবে, ওনাদের ড্রাইভার ছুটিতে।
মনে আছে, সামনে ডানে ঢুকছে।
তুমি একটু সাবধানে গাড়ি চালাও প্লিজ, আজকে এমনিতেই রাস্তায় অনেক ভিড়।
শর্ত শরীফ কথায় কথায় বলে ট্যারিফ ট্যারিফ, জলিল বলে
মনের কথা বলতে আমি চাই,
শরীফ বলে থামরে ভাই
রাত ১২টা বাজে নাই,
জলিল ব্রাউজ করতে চায় সব রকম সাইট,
শরীফ বলে যাবে না নিয়ম ভীষণ টাইট, নিয়ম ভীষণ টাইট, আহা নিয়ম ভীষণ টাইট, নিয়ম ভীষণ টাইট, আহা নিয়ম ভীষণ টাইট।
সব শুনে জলিল বলে
হবে টক, এক পয়সা নাই কোনো টেনশন,
শরীফ
হিসাব করে দেখো শরীর সবাই শুধু নেয়, এয়ারটেল ছাড়া এত কিছু আর কে দেয়, আর কে দেয়, আহা আর কে দেয়, আর কে দেয়, আহা আর কে দেয়,
আর কে দেয় বন্ধ কানেকশনে এত সব বোনাস। এখন এয়ারটেলে বন্ধ কানেকশনে ১৯ টাকা রিচার্জ করলে পাচ্ছ ১ টাকার কথায় ১ টাকা ক্যাশব্যাক এয়ারটেলে, আর পাচ্ছ MB ফ্রি ইন্টারনেট পুরো ৩০ দিনের জন্য, সাথে থাকছে ফ্রি এয়ারটেল নিউজ, টুইটার ও উইকিপিডিয়া। এয়ারটেল, দ্য স্মার্টফোন নেটওয়ার্ক।
FM 89.2
Chill presents Kuasha. Kuasha. Kuasha.
চলছে এয়ারটেল প্রেজেন্টস কুয়াশার, সাথে আছে শারমিন। এবং আজকে কুয়াশার মূল কাহিনী আমরা যেটা শুনছি, আমরা শুরুতেই দেখেছি তিন বন্ধু কনফারেন্সে কথা বলছে, রকি, সুজন এবং মানিক, এবং তারা একটা প্ল্যান করছে, ক্যারেক্টার প্ল্যান চৈত্র সংক্রান্তিতে। আর উদ্দেশ্য হচ্ছে বহুদিন পরে সবাই ইউনাইটেড হবে, একসঙ্গে হবে। এবং আর তাদের একজন বন্ধু এসেছে তপন নামে বিদেশ থেকে, সে কারণেই তাদের সবার একসঙ্গে আড্ডা মারার কথা। এবং তারা একসঙ্গে, যেটা আমরা শুনে বোঝা গেল, তারা একসঙ্গে হয়তো লেখাপড়া করতো একসময়। আমরা দেখছি যে সবাই প্রথম শুরুতে তাদের ওয়াইফদেরকে কিভাবে জানাবে, হঠাৎ করে একটা এরকম প্রোগ্রাম একটা সেট হয়েছে যে কি করে জানাবে যে আড্ডাতে সবাই যাচ্ছে, খাবার দাবারের ব্যাপার আছে। তো ঠিক হলো যে একজনের বাড়িতে গিয়ে তারা সবাই মিট করবে এবং সেখানে সবাই খাবার দাবার নিয়ে যাবে। আমরা দেখছিলাম রকি এবং মিথিলার কিছু কনভারসেশন আমরা শুনেছি তারা স্বামী স্ত্রীর মধ্যে, এবং যেটা দেখা গেল যে কোনো একটা কারণে রকি বিশেষ করে পয়লা বৈশাখ এবং চৈত্র সংক্রান্তি এই দুটো দিন অ্যাভয়েড করে। শুধু তাই নয়, সে কোনো ভিড়ের জায়গায় বা কোনো খুব ক্রাউডেড প্লেসে তার স্ত্রীকে নিয়ে সহজে যেতে চায় না। এবং তারা যখন রওনা দিল, কারণ তাদেরকে আরো একটি কাপল, তাদের ফ্রেন্ডদেরকে ফ্রেন্ড সেই কাপলকে উঠাতে হবে, সুজন এবং শায়লাকে, রাস্তা দিয়ে যাবার সময় হঠাৎ করে মিথিলার এবং রকির গাড়ির সামনে একটি ফেরিওয়ালা চলে আসে যে কিনা ভুভুজেলা বিক্রি করছিল। এবং হঠাৎ রকি সেই ফেরিওয়ালার চেহারা দেখে খুব ভয় পেয়ে যায়। সেখানে সে একটি মানুষের চেহারা দেখতে পায়, একটি লাশের চেহারা, পোড়া দগ্ধ একটি লাশের চেহারা দেখতে পায়, এবং সে এত ভয় পেয়ে যায় যে আর একটু হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এবং তার স্ত্রী মিথিলা তাকে সাবধান করে দেয় যাতে সে যাতে ভালোভাবে ড্রাইভ করে। এবং আমরা জানি না এরপরে কি আছে, কিন্তু কোন একটা রহস্য বোধহয় আছে রকির জীবনেই নাকি মিথিলার জীবনেও কিছু আছে। কারণ মিথিলা যখন সাজগোজ করে বের হচ্ছিল, সেখানে একটা জিনিস আমরা শুনতে পেলাম যে তারা লক্ষ্যই করল না একটি ছায়াও তাদের সঙ্গ নিয়েছে। সেই ছায়া সঙ্গীটি কে আমরা কিছুই জানি না। রাস্তায় সে ফেরিওয়ালাকে দেখে কেন এত ভয় পেয়ে গেল, এবং ফেরিওয়ালার ওরকম একটা পোড়া লাশের মতন চেহারা কোত্থেকে হঠাৎ করে চলে আসলো সেটাও বোঝা গেল না। তো আমরা সবই জানবো একটু একটু করে এর পরের পর্বে। তো চলুন আমরা পরের পর্ব শুনে নিই। আর আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, কিন্তু পরের পর্বে যাবার আগে জানিয়ে দিচ্ছি এয়ারটেল বন্ধ কানেকশন অন করলেই পাচ্ছেন ১ টাকার কথা ১ টাকা ক্যাশব্যাক এয়ারটেল, আর ৫০০ MB ফ্রি ইন্টারনেট একেবারে ৩০ দিনের জন্য, সাথে থাকছে ফ্রি এয়ারটেল টিউনস, টুইটার ও উইকিপিডিয়া। বোনাস পেতে তাই খুনি রিচার্জ করুন ১৯ টাকা, আর অফার জানতে ভিজিট করুন facebook.com/airtelbus। শুনছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, সাথে আছি শারমিন। চলে যাচ্ছি পরের পর্বে, তারপর আবারও ফিরছি।
রকির ভয়টা মিথিলা বুঝতে পারলেও কারণটা ঠিক ধরতে পারল না। কি যে হয় রকির মাঝে মাঝে কে জানে। ভাবতে ভাবতে সুজনদের বাসার সামনে চলে আসে। ততক্ষণে শায়লাকে ফোন করে ফেলেছে মিথিলা, নামবে একটু পরেই। গাড়িতে অপেক্ষা করছে রকি আর মিথিলা। ৫ মিনিটের মাথায় নামলো সুজন আর শায়লা। সাদা পাঞ্জাবি থেকে সুজনকে লাগছে বেশ ভালো। লম্বা চওড়া সুজনের পাশে শায়লাও বেশ সুন্দরী। সাদা রঙের শাড়ি আর সবুজ রঙের ব্লাউজে চমৎকার দেখাচ্ছে শায়লাকে। এক মিনিটের জন্য রকি ভুলে গেল ভুতুরে ফেরিওয়ালার কথা। কত দিন পর বন্ধুর সাথে দেখা। আসলে বন্ধুতে কোনো ফাটল ধরে না কখনো, কিন্তু মাঝে মাঝে এমন অনেক ঘটনা ঘটে যে কারণে বন্ধুরা দূরে সরে যায়, আর যদি হয় তা কোনো দুর্ঘটনা, তাহলে যোগাযোগই থাকে না। যেমনটি হয়েছিল তাদের সাথে, রকি, সুজন, মানিক, মিলু, নয়ন আর তপনের মাঝে। সুজনরা গাড়ির কাছাকাছি আসতেই সামনে চলে এলো বড় একটা ভিড়। ছেলে মেয়েরা ভুভুজেলা বাজাচ্ছে আর হই হুল্লোড় করছে। রকির চোখ ওইদিকে পড়তে থমকে গেল। ভিড়ের মাঝে একজন না, দুইজন দগ্ধ মানুষ সারা গা দিয়ে রক্ত পড়ছে, সাদা পাঞ্জাবিটা লাল হয়ে গেছে। ওরা ভুভুজেলা নিয়ে এগিয়ে আসছে। রকি সিটের সাথে একদম সেটে গেল, ভয়ে ওর গলা দিয়ে কোনো আওয়াজও আসছে না। পাশেই মিথিলা, কিন্তু মিথিলাকে কিছুই দেখতে পাচ্ছে না। রকি ভয়ে ভয়ে তাকিয়ে আছে ওদের দিকে। ওরা আসছে, আজ রকির কাছে ওরা আসবেই।
রকি চল, আমরা উঠে বসে আছি তো, কি রে?
সুজনের ডাকে ঘোর ভাঙল রকির। সুজনের ডাকে গায়েব হয়ে গেল জিন্দা লাশগুলো। রকি শ্বাস নিল লম্বা একটা, তারপর গাড়ি স্টার্ট করল।
আমি দেখছি।
আচ্ছা, আমি তাহলে টেবিল গুছাই।
আরে দোস্ত মিলু, আর বেটা নয়ন, কেমন আছিস?
ভালো দোস্ত, কত বছর পর!
আরে না হলেও 5-6 বছর পর। বাই দ্য ওয়ে, আলেক সাহেব যাদব আসছেন, যে কিনা গেল 9 বছর কোন রকমের উৎসবের আড্ডায় আসেনি।
রকি, তাই না?
হ্যাঁ,
কেন তপন? সেও তো নাই।
ওর তো একটা কারণ আছে, ও তো দেশেও নেই।
আর দেশে নাইটা কেন?
থাক না দোস্ত, ওইসব বাড়ায় লাভ কি, কম তো হলো না।
দেখ, না বললেই তো আর সব সত্যি চাপা থাকছে না।
সবার বিয়ে হয়েছে, বাচ্চা হয়ে গেছে, এই কথা এখন সংসারে অশান্তি সৃষ্টি করবে।
জানি না বাপ, আমি তোদের সাথেও ছিলাম না, ছাতা মাথা বুঝিও না।
একেবারেই যে ছিলি না তা তো না দোস্ত, তোর বাবাই তো।
চুপ চুপ চুপ, শেলি ভাবি আসছে।
সে কি নয়ন ভাই, মিলু ভাই একা কেন? বাচ্চারা কই আর ভাবিরা?
আমার ছেলে তো দিব্যি ঘুমে আছে, দাদির কাছে আছে, ভাবিরা আসছে।
আপনারা নিয়ে এলেন না কেন?
আমাদের দুজনের অফিসই রাস্তার ওপারে, তাই মিলুর গাড়িতে আমার বউ আর মিলুর বউ আসছে, এই তো পৌঁছে যাবে।
যাক, আমি তো ভাবলাম বউদের ফাঁকি দিলেন।
সে কি আর বিবাহিতদের পক্ষে সম্ভব?
ঠিক বলেছিস নয়ন, অফিস ফাঁকি দেওয়া যাবে কিন্তু গিন্নি কে না।
অনেকদিন পর যেন আবার সেই পুরনো আড্ডার আমেজ ফিরে পেল নয়ন, মিলু আর মানিক। এরা তিনজনই স্কুলের বন্ধু। সে কবে থেকে যে তাদের বন্ধুত্ব তা গুনতে গেলে এখন আঙুলও কম পড়ে যাবে। কলেজে ওঠার পর পরিচয় রকি, তপন আর সুজনের সাথে। ওরা 6 জনই ক্রিকেট খেলত কলেজে, তাই বন্ধুত্বটা হয়ে গেল বেশ জমজমাট। যে কোনো উৎসবে তারা 6 জন একসাথে থাকবেই, এমনকি ট্রিপেও। কলেজ ওদের নামই হয়ে গেল বেনজিন, মানে সরভুজ। ওদের দূর থেকে দেখলেই সবাই বলতো, এই যে বেনজিন আসছে। মাঠে পরীক্ষায় ভালো ছিল বলে বেশ হামবড়া ভাবেই চলতো তারা। বিশেষ করে যখন বিশ্ববিদ্যালয়ে একসাথে ভর্তি হল, তখন যেন তাদের পাখায় আরো ঝোড়ো হাওয়া এসে লাগলো। সিনিয়ররা বরং ওদের এড়িয়ে চলত, পাশ দিয়ে যেই যেত তাকেই দুষ্টুমির শিকার বানাত এই ছয়জন। তারপর একদিন ছোট্ট একটা ঘটনায় বদলে গেল সব।
আরে বেটা, ছয়টায় প্ল্যান করে নয়টায় হাজির, আমরা সুপারম্যানের থেকে কম না।
আর আমরা কিন্তু সুপারম্যান, সে আর বলতে, রান্না তো বটে, সাথে কেমন সেজে গুজে এসেছি বলো।
না আজকে মনে হয় গিন্নিদের বিন্নি চালের খই ভাজার গল্পই শুনতে হবে।
জি না, সেই সুযোগ আর দিচ্ছি না।
কেন কেন?
ভাবিরা যখন ওই যে তাদের গপ্প আর গসিপ করবে, তখন আমরা রীতিমতো হাওয়া খেতে বেরোবো।
গসিপ কিন্তু ভাইয়েরাও কম করে না।
কথা সত্য, একেবারে শতভাগ, তবে বিষয় আলাদা থাকে।
তা তো বটেই।
হাওয়া খেতে যাও ভালো, কিন্তু একটা গাড়ি রেখে যেও।
কেন, কোথাও যেতে চাও?
বারে আমরা একটু বের হতে পারি না?
আলবক পারো, সুমনা আর টয় এসে নিক, তারপর বের হো। ওরা মনে হয় চলে এলো প্রায়।
হ্যাঁ, আমাকে ফোন করেছিল, আর বোধ হয় পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে।
রকি, এ রকি, তুই কি মৌনব্রত করছিস?
আর বলবেন না, আজকে সারা পথ ও কি যেন ভাবছিল শুধু। আচ্ছা ঠিক আছে, আপনারা যান, ঘুরে আসুন।
রকির কোনো আড্ডাতেই মন নেই, কেবলই মনে হচ্ছে এত বছর পর বের হয়ে ভীষণ ভুল হয়ে গেল। আজ রাতে নিশ্চয়ই কোনো অঘটন ঘটবে, অথবা সেই দশ বছর আগের বিভীষিকা প্রতিশোধ নেবে। আর সেই মূল নায়ক মানে তপন। ওদিকে বিশাল আড্ডা জমিয়ে ফেলেছে মানিক, মিলু, সুজন, নয়ন, আরেকদিকে শায়লা, মিথিলা, শেলি, টয়া আর সুমনাও বেশ গল্পে মশগুল হয়ে গেছে। এদের মাঝে টয়া একেবারেই নতুন বউ, বাকিদেরও যে খুব দেখা হয়েছে তা না, কারণ ম্যারেজ ডে হলে দেখা, না হলে নাই। বিশেষ করে বাকি সব অনুষ্ঠানে শুধু যাওয়ার জন্য এতদিন উপস্থিত হয়েছে, তা না হলে বাসা থেকেই বের হতে চায় না সে। রকির মতো ছেলে যে বাসায় বসে যাবে এটা ভাবতেই পারে না মানিক। যেমন লম্বা তেমন চওড়া রকি, শ্যামবর্ণ গায়ের রং, যা পড়ে তাই মানায়। কলেজে থাকতে অলরাউন্ডার ছিল ক্রিকেটের, কিন্তু দোষ একটাই ছিল, মেয়েদের দেখলে বেশি দুষ্টুমি করত, এই জন্য কলেজে স্যাররাও পানিশমেন্ট দিত। রকির বাবা মাও অনেক বকা দিয়েছে, কিন্তু অতি অহংকারে একটু বকাটোপনা সবসময় ছিল ওর। সেই ছেলে কিনা দশ বছর ধরে শুধু অফিস বাসা করে আসছে, একটা ঠাট্টাও করে না সে। কোন রিউনিয়নেও যায় না। একটা বাজে ঘটনা মানুষকে কতটা বদলে দিতে পারে, রকি তারই প্রমাণ।
এইবার মনে হয় এলেন তপন সাহেব। দাঁড়া, দরজা খুলে আসি।
আরে দোস্ত, কেমন আছিস?
গুড টু সি ইউ ম্যান, লং টাইম, লং টাইম।
আরে তপন, তুই তো দেখতে অনেক ভালো হয়ে গেছিস।
খারাপ ছিলাম কবে? গুড টু সি ইউ ম্যান, আমারও। হে রকি, আয় দোস্ত, এট লিস্ট কোলাকুলি তো করি।
ইয়া অফ কোর্স, তা তুই কেমন আছিস?
ভালো আছি দোস্ত, তুই?
ভালো।
রেগে আছিস এখনো?
না, যা কি যে বলিস, দোজ আর বাইগনস।
শোন, রাত শেষ, কথা শেষ, ভুলে যা দোস্ত।
মানে কি শুরু করলি?
এই শেলি, শেলি
বলো, খাবার পারবো?
হ্যাঁ, বেরো ফেলো, দশটা বাজে, আমরা একটু বের হবো, কি বলিস?
গ্রেট আইডিয়া,
আজকে কিন্তু সুন্দর সুন্দর মেয়ে,
মানে ভাবি খাবার দেন তো।
তপন একদম আগের মতোই আছে, বুঝতে পেরে ওকে চট করে থামিয়ে দিল নয়ন। এই বয়সেও তপন যে মেয়েদের নিয়ে মশকরা করে ভাবতে অবাক হয়ে গেল মানিকও। রকি শুধু ভাবলেশীন, যেন ও জানত এমন একটা কিছু হবে। ওদিকে শেলি মিথিলা সবাই মিলে খাবার সাজিয়ে ফেলল। অল্প সময় বেশ ভালোই আয়োজন করে ফেলেছে তারা। সুজন নিজেই চিংড়ির তরকারি করেছে, সেই প্রশংসায় সবাই পঞ্চমুখ। খাওয়া দাওয়া শেষে এবার বের হওয়ার পালা। ঠিক হলো 12টা বাজলে মানিকের গাড়ি করে সব ভাবিদের বাসায় পৌঁছে দেওয়া হবে। এর মাঝে মিথিলা আর সুমনা থেকে যাবে মানিকের বাসায়, তারপর একেবারে সকালে ফিরবে তারা। আর এখন ওরা ছয়জন যাবে শাহবাগে। যেই ভাবা সেই কাজ, ওরা বেশ আয়োজন করেই বের হল। সবার গায়ে পাঞ্জাবি, গাড়ি চালাচ্ছে মানিক, পাশে রকি, পেছনে মিলু, তপন, সুজন আর নয়ন চাপাচাপি করে বসল। রকি আগের মতোই থম মেরে বসে আছে, কিছুতেই রাস্তার ঘটনা ভুলতে পারছে না সে। বৈশাখের আগের দিন বলে রাস্তায় এখনো বেশ ভিড়। আর ঠিক তখনই মানিক নিল ছোট্ট একটা সিদ্ধান্ত।
চল, অনেকদিন দেশের বাইরে থাকতে থাকতে আমি সব রাস্তা চিনিও না।
অন্য রাস্তা নিচ্ছি কেন?
শর্টকাট, আর এতদিন পর বের হলো, আমি একটু ঘুরতে ঘুরতে যাই, কি বলিস?
চল।
হঠাৎই প্রধান সড়ক ছেড়ে অন্ধকার একটি রাস্তায় ঢুকে গেল ওরা। চারপাশে জংলা আর ঝিঝে পোকা। কিছুক্ষণ পরপর শুধু কয়েকটা বাস ওদের পাশ দিয়ে চলে যাচ্ছে, তারপর আবার শুনশান। আর ঠিক তখনই বেশ তীব্র একটা আওয়াজ এলো ওদের কানে, কেমন যেন পরিচিত, আবার ঠিক পরিচিতও না। রকির মুখ দিয়ে শুধু বের হলো ভুভুজেলা। এবার ধুম করে ওদের সামনে পড়লো একটা সাদা মূর্তি, অর্ধ গলিত পোড়া একটা মুখ দেখা যাচ্ছে। গাড়ির বনেটের উপর বসে কুচ্ছিত ভাবে হেসে চলছে লাশটা। মানিক জোরে চিৎকার দিল, বাঁচাও! রকি ভীষণ ভয় পেয়ে গেল, কিন্তু তারপরে সে গাড়ির স্টিয়ারিং ধরে ফেলল। মানিক কন্ট্রোল হারিয়ে ফেলেছে ততক্ষণে, আর ওদিকে পেছনে জানালায় ধাপ ধুপ বাড়ি মারছে আরেকটি হাত, সাদা শাড়ি। হিস হিস করে তপনের মুখের কাছে কান এনে বলল, কি রে, ভুভুজেলা বাজাবি না?
রকি, রকি বাইরে ওঠ, রকি, রকি মেইন রোড, রকি!
রকি কোনো মতে মানিকের হাত ধরে চালিয়ে মেইন রাস্তায় উঠে গেল। হঠাৎ করে সামনের দৃশ্যটা মিলিয়ে গেল, সবাই হাঁফ ছেড়ে বাঁচল। মানিকের সম্বিত ফিরে এলো, ওরা থামলো একটা চায়ের দোকানে।
এই জন্যে আমি কোন উৎসবে বের হই না, বুঝলে? এবার
কিন্তু মানে
কি, মানে কি কিন্তু? ওই ঘটনা কখনোই আমাদের পিছু ছাড়বে না। আর এই তপন, এই তপনটা হলো সব নষ্টের গোড়া।
কলার ছাড় রকি, আমি একা ছিলাম না, তোরা সবাই ছিলি। নয়নের বাবা আমাদের ছাড়িয়ে আনে, আর এখন দোষ শুধু আমার।
এই ভুভুজেলাই সব নষ্টের মূল। আমি আর কোথাও যাচ্ছি না, আমি এখন বাসায় যাব।
শোন, মাথা ঠান্ডা কর, আমরা এখন মেইন রাস্তায়, এখানে কোনোই ভয় নেই।
আছে, ওরা এখানেও আসতে পারে, আমাদের অন্য কিছু ভাবতে হবে,
অন্য কিছু।
আচ্ছা, আমরা ওই জায়গাতে যাই যেখানে ঘটনা ঘটেছিল।
চল। আমি যাব না, একই ইতিহাস বারবার রিপিটেড হোক এটা আমি চাই না।
ট্রাস্ট মি দোস্ত, প্রায়শ্চিত্ত করার অপশন নিশ্চয়ই আছে। চল
চল, আমরা সবাই আছি, বাঁচলে একসাথে বাঁচবো, মরলেও একসাথে, কিন্তু এভাবে ধুকে ধুকে মরতে চাই না। চল রকি, তপন তুইও।
গাড়ি চলছে, ভেতরে সবাই থম মেরে বসে আছে। চোখের সামনে একে একে ভেসে উঠছে 10 বছর আগের সেই দৃশ্য। তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওরা রক্ত গরম, যাই দেখে তাতেই মাস্তি খুঁজে। আর সে সময় হঠাৎ করে মার্কেটে এলো ভুভুজেলা নামের এক লম্বা বাঁশি। বাঁশি বললে ভুলই হবে, কারণ এমন কর্কশ আওয়াজ খুব কম বাদ্যযন্ত্রেই হয়। 6 জনে ভুভুজেলা নিয়ে ক্লাস দাঁপিয়ে বেড়ায় আর যাকে তাকে বিরক্ত করে, মেয়েদের উত্ত্যক্ত করে। আর সে সময়ের পহেলা বৈশাখেই ঘটল ঘটনা।
আজ কিন্তু মেয়েরা বেশ সুন্দর হয়ে সেজে বেরিয়েছে, দেখেছিস?
বলতে দোস্ত, আজকে দেখবি কত মজা হয়।
ঠিক আছে, বাট লিমিট রেখে কিন্তু। হ্যাঁ, তাই দেখা যাবে, চল তো আগে।
শাহবাগ ছাড়িয়ে কিছু দূর আসতেই রকির চোখে পড়ল অপূর্ব সুন্দরী এক মেয়ের দিকে। মেয়েটি ফার্স্ট ইয়ারে পড়ে, নামও জানে না। বারান্দায় দেখত ক্লাসে আসা যাওয়ার সময়। সাথীর ছেলেটিকে চেনে, নাম ইমন, ওদেরই ব্যাচমেট। মেয়েটার সাথে হাতে হাত রেখে চলছে। তপনের যে কি হল কে জানে, শব্দ করতে লাগলো ভুভুজেলা দিয়ে, আর ভিড় ঠেলে ক্রমশ এগিয়ে যেতে লাগলো ওদের কাছে, আর একটু কাছে। তপনের ঠিক পাশেই আছে রকি, সুজন, মিলু আর মানিক। এবার ঠিক কানের কাছে নিয়ে মেয়েটাকে বিরক্ত করতে লাগলো।
তপন, প্লিজ এসব করিস না।
এই বলে ধাক্কা দিল ইমনকে, আর ইমন গিয়ে পড়ল আরেকটা জটলার উপর। আর ঠিক তখন মেয়েটা এসে তপনকে মারল এক চড়। এবার রকি এসে মেয়েটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, আর মেয়েটা গিয়ে পড়ল আরেক দিকে। সেখানে ছিল আরো কয়েকটা ছেলে, ওরা খপ করে মেয়েটাকে জাপটে ধরল। মিলু বাজানোর জন্য ওদিকে যেতে চাইল, কিন্তু তপন দিল না।
আমাদের কি
চলছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, সাথে আছে শারমিন, এবং শুনছি আজকের অদ্ভুত এক কাহিনী। আজ এই কাহিনী আমাদের অনেক কিছু মনে করিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমরা শুরুতেই দেখেছি যে একদল বন্ধু তাদের 10 বছর পরে তারা একসঙ্গে সবাই একত্রিত হচ্ছে একটি আড্ডা, এবং সেই আড্ডাটি চৈত্র সংক্রান্তির রাতে। এবং শুরুতে দেখেছি একটা একটা কাপল, মানে সেই বন্ধুদের মধ্যে এক কাপল আর একটা কাপলকে উঠিয়ে নিয়ে আরেক বাড়িতে যাবার আগে রাস্তায় একটা ঘটনা ঘটল। এক ভুভুজেলা বিক্রি করছিল এক ফেরিওয়ালা, সেই ফেরিওয়ালা তাদের গাড়ির সামনে এসে পড়ে এবং সেটা আমরা শুনেছি। কিন্তু তারপরে দেখি যে তারা যখন সবাই একসঙ্গে বের হলো, শুরুর থেকে মনে হচ্ছিল কিছু একটা আছে, কিছু একটা হবে। এবং আমরা যে ঘটনাটা দেখলাম যে 10 বছর আগে তারা যখন ইউনিভার্সিটিতে পড়ত একসঙ্গে, তখনই এই পয়লা বৈশাখের দিন কিছু একটা ঘটনা ঘটেছিল। যে ঘটনাটা কি ঘটেছিল যেটা কিন্তু আমরা এখনো জানি না, পুরোপুরি জানি না, আমরা আংশিক জানতে পেরেছি। আমরা একটু আগে শুনলাম সেই ঘটনাটি, যে তাদেরই সঙ্গে ফার্স্ট ইয়ারে পড়া একটি মেয়ে এবং তাদেরই বন্ধু ছিল ব্যাচমেট ইমন, তার বান্ধবী, তাকে নিয়ে একটি জঘন্য ঘটনা ঘটে যায়। তারা ঠাট্টা ফাজলামি করতে করতে একটা পর্যায়ে মেয়েটাকে ভিড়ের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আসে একদল নরপশুর কাছে। তারপরে কি হয়েছিল সেটা আমরা জানি, সেটা জানবো আমরা পরের পর্বে। ছোট্ট একটা বিরতি নিয়ে, অর্থাৎ রাত একটার বিরতির পর সরাসরি চলে যাব পরের পর্বে। আপনি আছেন ইয়াত্রা প্রেজেন্স কুয়াশায়, সাথে আছি আমি শারমিন, আর শুনছেন এবিসি রেডিও এফএম 90.2। আমাকে লিখবার ঠিকানা হচ্ছে যেকোনো মোবাইল থেকে 2221।
Airtel presents Kuasha. Airtel presents Kuasha.
মেয়েটাকে ওই ছেলেদের ভিড়ে ফেলে ওরা চলে এলো। রকি শুধু একবার পেছনে তাকিয়ে দেখল যে মেয়েটা রাস্তায় পড়ে গেল, আর মেয়েটার গায়ের ওড়নাটা কেউ একজন ছুঁড়ে আরেক দিকে ফেলে দিল, আর ওইদিকে ইমন চিৎকার করছে আর সবাই ওকে মারছে। কিন্তু মেয়েটার কাছে যেতে দিচ্ছে না, আর রকি তপন ভুভুজেলা বাজাতে বাজাতে ফিরে এলো নিজেদের বাসায়। আর পরদিন
আমার কাজ আছে, আমি গেলাম বাসায়।
তপন, তপন, আচ্ছা ও যাক, রকি তুই চল।
ওরা পাঁচজন দৌড়াতে দৌড়াতে সেই জায়গাটায় আসে যেখানে গতকাল মেয়েটা পড়েছিল। ওখানে ইমন দাঁড়ানো, ওর চোখ লাল, হাতে একটা পানির বোতল।
ইমন, এসব কি ধরনের ফাইজলামি?
ফাইজলামি না, দেখ তোরা কালকে তোদের জন্য কি হয়েছে জানিস? জানিস তো না?
আরে কি এমন হয়েছে, ভিড়ে ধাক্কায় পড়ে গেছে বাস।
না, ও রেড হয়েছে এই ভিড়ে, আমার চোখের সামনে, আমি কিছুই করতে পারিনি। তোরা ওকে ফেলে দিয়ে চলে গেলি, আর সেই সুযোগে জানোয়াররা।
দেখ ইমন, মাথা ঠান্ডা কর।
না দেখ, তোদের জীবন আমি দুঃস্বপ্নের করে দেব। দেখ দেখ, তোদের জীবন আমি দুঃস্বপ্নের করে দেব।
না ইমন, না
দেখ।
ইমনের হাতের বোতলে ছিল কেরোসিন। চোখের নিমেষে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিল ইমন। ওরা হতভম্ব হয়ে দেখল একটা জ্যান্ত মানুষের পুড়ে যাওয়া। একটু বুঝতে পেরে নয়ন পানি আনতে দৌড় দিল, আর ঠিক তখনই ঘটল আরেক ঘটনা। ওই মেয়েটা কোথা থেকে যেন দৌড়ে এলো, পলক ফেলবার আগেই জড়িয়ে ধরল ইমনকে। দুটো মানুষ চোখের সামনে পড়ছে, রকি বোকার মতো তাকিয়ে দেখছে, আর ওর হাতে এখনো সেই ভুভুজেলা। পরদিন পুলিশ ওদের জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যায়, কিন্তু নয়নের প্রভাবশালী বাবা আর প্রমাণের অভাবে ওদের ছেড়ে দেয়া হয়। এরপর থেকে রকি আর স্বাভাবিক হতে পারেনি কোনোদিন, ছুঁয়েও দেখিনি ওই ভুভুজেলাকে।
এসে গেছি, এখানে ওরা নিজেকে পুড়িয়েছে।
দাঁড়া, আসছি।
কই যাস?
কিছু ফুল নিয়ে আসি।
চল সবাই যাই।
তোদের এসব আদিক্ষেতা কিন্তু অসাধারণ। কেউ মজা করার জন্য ভয় দেখালো, আর তোরা কোন 10 বছরের পুরনো ঘটনা নিয়ে বসে থাকলি।
শোন, পাপ কখনো পিছু ছাড়ে না। ওই দিন অবশ্যই আমরা দোষ করেছি।
কি দোষ করেছি?
আমাদের অন্তত ওদের বাঁচানো উচিত ছিল। ওভাবে চলে না আসলে,
মানিক ঠিকই বলছে, আমরা ওদের বাঁচালে ওরা এভাবে অপদস্থ হতো না।
কিন্তু আমরা বাঁচালাম না, বিপদে ফেলে চলে গেলাম। মেয়েটার নাম আমরা জানতাম না।
হ্যাঁ রে, ফুল আনলি?
হ্যাঁ, চল ওখানে রাখি। তাও যদি ওরা আমাদের ক্ষমা করে।
ক্ষমা?
ওরা ফুল রাখার পরপরই তপনের চিৎকারে হঠাৎ তাকিয়ে দেখল, কোথা থেকে একটা বাস এসে ধাক্কা দিল তপনকে। তপন পড়ে গেল, আর অতর্কিতে আরেকটা গাড়ি চলে গেল তপনের দুই হাতের উপর দিয়ে। ওরা ফুল রেখে দৌড়ে আসতে লাগলো তপনের দিকে। তখন দেখল রাস্তার উপরে সেই পোড়া দুই জীবন্ত লাশ। লাশগুলো ধীরে ধীরে 10 বছর পুরনো চেহারা ফিরে পেল। রকির দিকে তাকিয়ে ইমন হাসলো যেন। তারপর দুজন হাওয়ায় মিলিয়ে গেল। মানিক রকির দিকে তাকিয়ে শুধু বলল,
আজ আর ভুল করব না, তপনকে ফেলে যাব না, চলো কে হাসপাতালে নিয়ে যাই, ওর মজার সাজা পেয়েছে।
হ্যাঁ আমি জানি। হ্যাঁ হ্যাঁ চল, দেখলি পাপ কখনো চাপা থাকে না দোস্ত, চল।
রাস্তার ধারে ফুলগুলো রইল। ওরা ধরাধরি করে তপনকে নিয়ে রওনা দিল হাসপাতালের দিকে। আমার শ্রোতা বন্ধুরা এতক্ষণ আমাকে লিখে পাঠিয়েছে একদম সঠিক, আজকেটার নাম হচ্ছে ভুভুজেলা। এবং অনেকেই ধরতে পেরেছেন এই কাহিনীর পেছনে যে মূল বিষয়টা রয়ে গেছে। আমি পড়ছি, এসএমএস গুলো পড়লে বোঝা যাবে, কিন্তু তার আগে আচ্ছা এসএমএস গুলো পড়িনি, আমি শুরু করছি এই মুহূর্তে যে পাঠিয়েছে তারটা থেকে। সুমন পাঠিয়েছে স্বামীবাগ থেকে, আজকের কাহিনীটা অসাম, বাট আপনি বোধহয় ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন, আমি কিন্তু যথেষ্ট ক্লিয়ারলি শুনতে পাচ্ছি এরকম আর কি। আপনার বোধহয় আপনার রেডিওতে বা আপনি যেটাতে শুনছেন বা আপনার ইয়ারফোনে হয়তো কোনো ঝামেলা আছে। এনিওয়েজ, আপনি লিখেছেন যে এত সুন্দর একটা প্রোগ্রামের জন্য শারমিন সহ এবিসি টিমকে থ্যাঙ্কস, ইউর মোস্ট ওয়েলকাম। মেহনাজ আক্তার লিখেছেন চিটাগং থেকে, আমি আমার বোন এশা একসাথে শুনছি পহেলা বৈশাখে নারী নির্যাতনের ঘটনা, আজকে স্টোরির মূল কাহিনী, আজকে স্টোরির নাম ভুভুজেলা। এম আই রাইট? ইয়েস ইউ আর রাইট। এরকম আরো অনেকে লিখেছেন যে আজকে স্টোরির নাম এটাই হবে এবং একেবারে সঠিক। কিছুদিন আগে এক নির্মম ঘটনা ঘটে গেছে পহেলা বৈশাখের অনুষ্ঠানে, টিএসসির সামনে, আমরা সবাই জানি, আমরা পত্রিকায় পড়েছি, এবং সেখান থেকেই সেই ঘটনার থেকে কিন্তু এই আজকের কাহিনী তৈরি করেছেন আমাদের স্ক্রিপ্ট রাইটার আর আমাদের যে গল্পকার, এই কাহিনীটির মূল যে রচয়িতা রুম্পা সৈয়দা ফারজানা জামান। এবং অনেক ধন্যবাদ রুম্পা সৈয়দা ফারজানা জামানকে, বহুদিন পরে তিনি আমাদের জন্য কুয়াশা স্ক্রিপ্ট তৈরি করেছেন। আর এই নাট্যাংশ পরিচালনা করেছেন শেগুফতা আবিদ শাড়ি, এবং সাউন্ড এডিটর ছিলেন আপেল মাহমুদ এমিল। এবং বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন, প্রত্যয়, আপেল, রাজু, শাড়ি, সিফাত, শান্ত, অরণ্য, শান্ত, মৌ, মঞ্জু এবং লোবান। আর কথা লিখেছে আদৌ আজ সরি আদমজি থেকে, শামিন আপু কেমন আছে? অনেকদিন পর এসএমএস করলাম আপু, বলতে পারো কিছু মানুষ মাঝে মাঝে এত নরপশু হয়ে যায় কেন? আসলে খুব বিবেকহীন যারা, আমি মনে করি তাদের পক্ষে এই ধরনের মানে জঘন্য কাজ করা সম্ভব, যারা আনন্দ করতে গিয়ে, এটা তো কোন আনন্দ না, একটা পৈশাচিক উল্লাসে মেতে ওঠে বা একটা খুব জঘন্য কোন ঘটনা ঘটিয়ে দেয়, এরকম আনন্দ করার চাইতে না করা ভালো। এবং নিজের আনন্দ তো নষ্ট করে, আর যে ভিকটিম হয়েছে তার তো সবই গেল, এবং আশেপাশে থেকে আমরা যারা দেখি বা পরে আমরা যারা জানতে পারি, আমাদের কষ্টটা আরো বেশি হয়, কারণ সারাক্ষণ ধরে এবং বেশ লম্বা সময় ধরে এটা কিন্তু আমাদের মাথার মধ্যে রয়েই যায়। আর সোহাগ লিখেছে নাখালপাড়া থেকে, আচ্ছা আর কিছু লেখেননি আপনি। হানিফ লিখেছে হবিগঞ্জ থেকে, শামিন আপু খুব ভয় পাচ্ছি, আজকের গল্পটা সত্যি ডেঞ্জারাস অ্যান্ড শিক্ষামূলক ছিল, মানুষের সাথে কখন কি ঘটে যায় কেউ বলতে পারে না, তাই দরকার ভেবে চিনতে কাজ করার। রিয়াত কিকিনো মারমা বান্দরবান থেকে লিখেছে, হাই দিস স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং, আই এম সো ইমপ্রেসড। আচ্ছা মনোজ দেখে, আচ্ছা হাই আপি, আমি বেবি বাপি ফ্রম চিটাগং, তুমি কেমন আছো? আমি ভালো আছি। সাদিয়া লিখেছে চিটাগং থেকে, হাই শামিন আপু, আমি কুয়াশার নিউ লিসনার, ফার্স্ট স্টোরিটা খুব নাইস, আর ছয় ফ্রেন্ডসের স্টোরিটা খুবই রহস্যজনক। হ্যাঁ শুরুতে তো রহস্যজনক ছিল, যখন জানা যাচ্ছিল যে আসলে কি হতে যাচ্ছে। কখনো কোনো দিন কুয়াশা শুনিনি, আজ শুনছি, বাট আমার খুব ভয় লাগছে শারমিন আপু। ডক্টর তানভীর মোহাম্মদ হোসেন লিখেছে কিশোরগঞ্জ থেকে, মৌসুমী লিখেছে শাখারি বাজার থেকে, হাই সুইট আপু কেমন আছো? আমি ভালো আছি। আজকের কাহিনীটা খুবই ভয়ানক ও কষ্টদায়ক মনে হচ্ছে, গল্পটার নাম ভুভুজেলা। অ্যাবসলুটলি রাইট, অনেকে এই কথা লিখে পাঠিয়েছে। আনিকা দেবাসুম লিখেছে, একা একা লাইট অফ করে কুয়াশা শুনছি, গল্পটা অস্থির, কুয়াশার সবকিছু ভালো লাগছে। আচ্ছা ধন্যবাদ। হাফিজুল লিখে, শামিন আপু আজকের এপিসোডটা পাখিটা আমি পড়তে পারলাম না, কি লিখেছেন আমি পুরোটা আসেনি। সোহেল লিখেছে গাজীপুর থেকে, আপনি আরেকবার লিখতে পারেন, আমি ঠিক করে লিখে দিলে আমি পড়ে দেবো। সোহেল লিখেছে গাজীপুর থেকে, শামিন আপু আজকে আমরা একজনের সাথে ফ্রেন্ডশিপ হয়েছে, তার নাম শারমিন, আর আই এম ভেরি হ্যাপি, থ্যাংকস এবিসি রেডিও, কারণ আই লাভ এবিসি, থ্যাংক ইউ সো মাচ। আলিফ খান লিখেছে ঢাকা থেকে, মিরপুর এক থেকে, শারমিন আপু আজ কুয়াশা অনেক সুন্দর, অনেক ভয়ঙ্কর হয়েছে, থ্যাংকস শারমিন আপু অ্যান্ড থ্যাংকস কুয়াশা টিম। হাই আপু, আমি চিটাগং থেকে সোহাগ বলছি, আজকে স্টোরিটা খুবই মারাত্মক মনে হচ্ছে, আর আপনার কথা খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, অনেক ধন্যবাদ। সে যদি লিখেছে চিটাগং থেকে, আপু আজ কুয়াশা অনেক ভালো হচ্ছে, তোমাকে তাই অনেক ধন্যবাদ, আর প্লিজ আমার ফ্রেন্ড তন্নি শুনছে। ওকে, এটা কে লিখেছে? রিয়া, আমি রিয়া কুমিল্লা থেকে বলছি, আপু কেমন আছো? আজ কুয়াশা অনেক বেশি ভয়ানক, একা একা শুনছি, খুবই ভয় লাগছে। আপু আমি রমজান সাভার থেকে শুনছি, গল্পটা খুব ভালো লাগছে। তামান্না লিখেছে চিটাগং থেকে, আমি ফার্স্ট থেকে কুয়াশা আমি প্রথম থেকে শুনছি, তখন অনিন্দ ভাই ছিল, আজকে স্টোরিটা হৃদয় বিদারক ছিল, স্টোরির নাম ভুভুজেলা। কি লিখেছে, জিন নিয়ে কুয়াশা করো, আমরা জম্বি ম্যান অনেক কিছু নিয়ে করেছি কুয়াশা, আরো সামনে অনেক কিছু হয়তো থাকবে। আচ্ছা মিমি লিখেছে আগ্রাবাদ চিটাগং থেকে, দ্য স্টোরি ইজ নাইস, দ্য নেম ইজ ভুভুজেলা। ওকে, হ্যালো শারমিন আপু, আমার নাম আলভি, আমি 13 ইয়ার্স ওল্ড, আজকে আমার প্রথম SMS, আজকের এটা আমার প্রথম SMS, পড়বেন কিন্তু, যে পড়ে দিয়েছি। নিশা লিখেছে ধূপখোলা থেকে, আপু আজকের গল্পের নাম কি? ভুভুজেলা, রাইট। রিয়া লিখেছে, আচ্ছা আর রিয়া শুধু নাম পাঠিয়েছে, আর একটা কোন অন্য রিয়া হবে হয়তোবা। আপি আমি জিয়ন উত্তরা 14 থেকে, দ্য স্টোরি ইজ অসম। আচ্ছা আমি হিরু চিটাগং থেকে, ওকে। নিশা ধূপখোলা থেকে লিখেছে আজকের গল্পের নাম কি? ভুভুজেলা, সবাই অনুমান করে ফেলেছে আগে থেকেই, একেবারে সঠিক। আপু রিয়েলি স্টোরিটা অদ্ভুত। আমি আনোয়ারা চিটাগং থেকে, তানজিম। তিশা লিখে তৃষা লিখেছে গাজীপুর থেকে, হাই আপু কুয়াশা এত অদ্ভুত কেন? অনিকা মাইশা লিখেছে নারায়ণগঞ্জ থেকে, আমার বেস্ট ফ্রেন্ড জান্নাত, সবাই বোধহয় শুনছো তোমরা, ওকে। আরাফাত লিখেছে চিটাগাং থেকে, হাই শামিন আপু কেমন আছো, খুব মিস করছি তোমাকে। আমাকে মিস করবার কিছু নেই, আমি তো আছি, কথা বলছি, শুনছো সেটা, কিন্তু তার একটু ভয় লাগেনি আজকে, খুব ভালো, তুমি অনেক সাহসী। সাগর লিখেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, আপি আমি তোমাকে এত ভালোবাসি যে বাইরে ঝড় হচ্ছে, রেডিও ক্লিয়ার ভাবে আসছে না, তবুও বসে বসে তোমায় শুনছি, আজ শুনতে খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ তোমাকে। শামিন আপু আমার নাম আলভি, আচ্ছা তো পড়েছি, আরো একবার এসে গেছে। হ্যালো, আমি তোমাদের নতুন ফ্রেন্ড শাহাদাত, ওকে ওয়েলকাম শাহাদাত। আলম লিখেছে সাবার থেকে, সাবার ছায়া বিথি থেকে, হাই আপি কেমন আছো, স্টোরিটা শুরুটা খুব ভালো লেগেছে, আশা করি এন্ডিংটা যেন আরো অসম হয়। এটা বেশ কিছু আগে এসে গেছে, আমি একেবারে এই মুহূর্তে যেগুলো মানে মানে গল্পটা শেষ হবার পরপর যে এসএমএস গুলো এসেছিল সেখান থেকে পড়ে যাচ্ছে পেছন দিকে। লিওনা লিখেছে মোহাম্মদপুর থেকে, আপু তোমাকে ফার্স্ট এসএমএস করছি আপু, গত এপিসোডে এখন তো গত এপিসোডে কি হয়েছে সেটা বলতে পারবো, এটা কেমন শোনাবে, তুমি আমাদের আর্কাইভ থেকে শুনে নিও, আমাদের যে ওয়েবসাইটটি আছে সেখানে সেটাতে লগ ইন করে তুমি আমাদের আর্কাইভ আছে সেখান থেকে কুয়াশার আগের এপিসোড গুলো তুমি শুনতে পাবে। অন্তু দেবনাথ রাঙামাটি থেকে, আপু আমার বেস্ট ফ্রেন্ড তৃষা নাকি ভয় পাচ্ছে, তাই আর ওকে বেশি ভয় দেখিও না। মীর মোহাম্মদ আবির হাসনাত গাজীপুর থেকে, আপু গল্পটি খুবই ভালো লাগছে, বর্ষণ মুখর এই দিনে কুয়াশা তার আপন মহিমায় সবাইকে হাতছানি দিয়ে রাখছে, অনেক ধন্যবাদ তোমাকে। চিটাগাং থেকে তন্নি লিখেছে, আপু খুবই হরেবল স্টোরি, আজকের গল্পটার নাম মনে হয় ভুভুজেলা, আপনি আমার ফ্রেন্ড সেজুতি ও শুনছে, আচ্ছা অনেক ধন্যবাদ তোমাদেরকে। রাফা লিখেছে সাতকানিয়া চিটাগাং থেকে, আপু আজকের স্টোরিটা অসম, এটা আমার ফার্স্ট এসএমএস। কাদের লিখেছে কক্সবাজার থেকে, শ্যামিন আপু কেমন আছো, আজকের প্রথম এসএমএস করলাম, আমি যদি আমার এসএমএস তুমি যদি আমার এসএমএস না পড়ো আমি আর কোনোদিন এসএমএস করব না, বা আমি আর কোনোদিন কুয়াশা শুনবো না, তোমাকে কুয়াশা শুনতেই হবে কারণ আমি এসএমএস টা পড়ে দিয়েছি। আপন বড়ুয়া চিটাগাং থেকে লিখেছে আজকের স্টোরিটার নাম ভুভুজেলা, সবাই এটা লিখে পাঠিয়েছে, চমৎকার। হাউ আর ইউ শ্যামিন আপু, আমি চিটাগাং ফটিকছড়ি থেকে রুবেল বলছি, দ্য স্টোরি ইজ ফ্যান্টাস্টিক, কুয়াশা অনেক ভালো হয়েছে প্রতি সপ্তাহের মতো শ্যামিন আপু, বাট আজকের স্টোরিটা রিয়েলি অসম, আর অনেক ধন্যবাদ জানিয়েছো। জুনায়েদ লিখেছে চিটাগাং থেকে, গত উইকে সেকেন্ড স্টোরিটা ইনকমপ্লিট ছিল, তন্ময়কে মারা গিয়েছিল, আমি তো এখন গত এপিসোড আমি এত ইনভলভ হয়ে গেছি এই এপিসোডে, গত এপিসোডের কথা আমি কিছুই বলতে পারবো না এখন, তুমি কখনোই কোনো স্টোরি ইনকমপ্লিট থাকে না, যেটা আমরা দুটো পর্বে করি অর্থাৎ দুটো পার্টি করি সেটা আমরা বলে দিই যে আজকে প্রথম পর্ব শুনবো, আগামী সপ্তাহে আমরা দ্বিতীয় পর্ব শুনবো, সেই ক্ষেত্রে এটা বললে হবে না, কিন্তু তুমি আরেকবার ভালো করে শুনে নিও, তুমি মনে শেষটা ঠিক মতন শুনতে পাওনি গতবার, ঠিক আছে। শারমিন আপু শারমিন ও আমার মিতা এটা চিটাগাং থেকে লিখেছে, লিখেছে আই গেস রকির বিয়ের আগে কোনো এক পহেলা বৈশাখে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে রকির এই ভয়, একদম ঠিক। হাই শামিন আপু, আমি আর আমার ফ্রেন্ড সালাউদ্দিন কুয়াশা শুনছি, আমার ফ্রেন্ড সালাউদ্দিন কুয়াশা শুনছি, নতুন দুবার করে লিখেছে, থ্যাংক ইউ। হাই আই এম আনাম ফ্রম চিটাগং, ইয়োর প্রোগ্রাম ইজ রিয়েলি অসম, থ্যাংক ইউ সো মাচ। আমি বিপ্লব কাগজি টোলা থেকে, ভালো লাগছে কুয়াশা আপু, তোমার ভয়েস অনেক সুন্দর। ওকে শাহিদ লিখেছে লালবাগ থেকে, আপি এবিসি সব মেম্বার্স কে সালাম ও শুভেচ্ছা, এবং পাশে থেকো সারা জীবন, আমাদের পাশে থেকো, লাভ ইউ এবিসি, থ্যাংক ইউ। বাবু লিখেছে কাপাসিয়া থেকে, শ্রামিন আপি কেমন আছো, আজকের কাহিনী একটু ভয় ছিল, থ্যাংকস কুয়াশা। আমি নিয়ামতুল্লাহ রাব্বানি ঢাকা ড্যামরা থেকে বলছি, প্লিজ আপু আমার এস এম এস টা পড়ো, ফার্স্ট স্টোরিটা খুব ভালো হয়েছে, এস এম এস না পড়লে আর কুয়াশা শুনবো না, এটা এক ধরনের ব্ল্যাকমেল করা হচ্ছে। বসা এস এম এস না পড়লে কুয়াশা, আমি জানি এটা একেবারে মনের কথা না, আমি এস এম এস যদি নাও পড়ি তারপরে কুয়াশা শুনবেন, কারণ কুয়াশাটা নেশার মতন, একবার পেয়ে বসে সেটা ছাড়বে না সহজে, আমি জানি সেটা। শামিন আপু আমার নাম শারমিন, কুয়াশা আমার অনেক ভালো লাগে, ভালো লাগে তোমাকেও, আমি কুয়াশার গল্প পাঠাতে চাই, তুমি কি পড়ে শোনাবে? নিশ্চয়ই, যদি পড়ার মতন হয় আমি অবশ্যই পড়ে শোনাবো, আমরা তো অনেকে এটা শুনিয়েছি এবং আমরা মেইন স্টোরি যেটা সেটার জন্য অনেক স্ক্রিপ্ট আমাদের যারা লিসনার আছে অনেকগুলো স্ক্রিপ্ট পাঠিয়েছেন, অনেকগুলো গল্প আমরা সম্প্রচারও করেছি, অনিয়ারও করেছি আমরা। তো আমি ঠিকানাটা জানিয়ে দিচ্ছি, আরো একজন ঠিকানা জানতে চেয়েছিল, দুভাবে পাঠাতে পারো আমাদেরকে, একটা হচ্ছে বাই ইমেইল, আর এটা হচ্ছে আমাদের এখানে পোস্ট করে পাঠাতে পারো বা পৌঁছে দিয়ে যেতে পারো। আমি প্রথমে ইমেল অ্যাড্রেসটা বলছি, kuasha@gmail.com, আমি আবারও বলছি kuasha@gmail.com। আর এবিসি এর অ্যাড্রেস হচ্ছে এবিসি রেডিও, ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। আরেকবার বলি, এবিসি রেডিও, ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। আমি লিটন কুয়াশা থেকে এবিসি কে জানালাম কুয়াশার জন্য দীর্ঘ ছয় দিন পর এই মাত্র পরাণটা কুল হলো। আমি আপনার লেখার উদ্দেশ্যটা বুঝতে পারছি, কিন্তু লেখাটা না একটু অগোছালো হয়ে গেছে, মানে হঠাৎ করে আমি একটু হকচকিয়ে গেছি, কি আপনি মানে ছয় দিন ধরে অপেক্ষায় ছিলেন, দীর্ঘ ছয় দিন পর শুনে আপনার প্রশান্তি হয়েছে মনে, সেটাই লিখতে চেয়েছেন বোধহয়। একই ব্যক্তি অনেক এস এম এস পাঠালে অন্যদেরটা কিন্তু পড়া যায় না। আচ্ছা, রোকন লিখেছে চিটাগং আনোয়ারা থেকে, হাই শারমিন আপু, আজকে স্টোরিটা কিন্তু খুব নাইস হয়েছে, থ্যাংকস কুয়াশা। সাদিয়া লিখেছে, হাই আপু কেমন আছো? আমি ভালো আছি সাদিয়া, আজকে আমার বোনের বার্থডে, আমি তোমাকে শুনছি, তোমার বোনের নামটা বলো নি, তাহলে আমি উইশ করতে পারতাম। এনিওয়েজ, তোমার বোনকে আমার তরফ থেকে বার্থডে উইশেস দিয়ে দিও। হাই আপু, আমি জয়নাল পাবনা থেকে, আজকের কুয়াশা জটিল হচ্ছে। রংপুর বয় লিখেছেন, একটু একটু ভয়। ওকে, মিথিলা লিখেছে গাজীপুর থেকে, আমার এস এম এস পড়ো না প্লিজ, আজ পড়ো কুয়াশার রক্স। রিদওয়ান লিখেছে, সুলতান ভাই হত্যাকাণ্ড। ও আছে সেই রিদওয়ান, হ্যাঁ আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি অবশ্যই, একটা গল্প পাঠিয়েছিলাম, ভালো হয় নাই, আমি এর মধ্যে কিন্তু কোনো গল্প পাইনি, আমি বলতে পারবো না, আমার টিম মেম্বার যারা আছে তাদের সঙ্গে আমি কথা বলে দেখবো। আপনি কবে পাঠিয়েছিলেন সেটা আমি, আপনি কোনো লেখা পাইনি, আপনার লেখা পেলে সাধারণত পড়া হয়ে যায় আমার, এনিওয়েজ তারপর আমি চেক করব। ইউ আর দ্য লাকি ওয়ান যার বেশ কয়েকবার গল্প প্রচার করেছি আমরা। শিহাব বলছি নানুপুর চট্টগ্রাম থেকে, আচ্ছা লিখেছে, আপু কেমন আছো? আমি নিয়মিত কুয়াশা শুনি, আজ প্রথম এস এম এস করলাম, আজ কুয়াশা শুনে কেমন যেন ভয় ভয় লাগছে এবং ভালো লাগছে, অনেক ধন্যবাদ। মিতু লিখেছে উত্তর থেকে, আপু হাউ আর ইউ? আম ফাইন মিতু। বিল্লাল লিখেছে, আই লাভ ইউ শারমিন আপু, আই লাভ কুয়াশা টিম, গুড নাইট আমান গ্রুপ। ওকে, হুমায়ুন লিখেছে চিটাগং থেকে, আপু কেমন আছেন? এটা আমার এবিসি রেডিও তো ফার্স্ট এস এম এস। আপু আজ কুয়াশার কত নাম্বার এপিসোড? সেটা তো আমার সঠিক খেয়াল নেই, আমরা 100 পড়লাম, এক্সোরসিস্ট করলাম, তারপরে আমার মনে হয় 106 হবে না, 104 কি 5। অর্পা লিখেছে মিরপুর থেকে, আচ্ছা আপি বা আপু তোমার সমস্যা কি বলতো, তুমি আমার মেসেজটা পড়ো না কেন? আচ্ছা, এই যে পড়ে দিলাম আজকে, আমি পেলে অবশ্যই পড়ি, হয়তো আসেনি কোনো কারণে, সে কারণে মিস হয়ে গেছে। শামিন আপু হাউ আর ইউ? আমি আপনার নতুন ফ্রেন্ড, আশা করি অল ইজ ওয়েল, আপনার সাথে থাকতে পারবো নিশ্চয়ই, আমি অনুষ্ঠান চলাকালীন আমার সঙ্গে অবশ্যই থাকতে পারবে, কেন নয়। আপি আমি জিয়ন উত্তরা 14 থেকে, আপু ইউ আর সো সুইট অ্যান্ড দ্য স্টোরি ইজ অসম, থ্যাংক ইউ সো মাচ জিয়ন। আচ্ছা, এই মুহূর্তে কারা আছে আমাদের সঙ্গে দেখি, এখন কারা যোগ দিয়েছে। ওকে, স্বর্ণা লিখেছে কল্যাণপুর থেকে, আপনি আজকের গল্পটা সুপার ডুপার ছিল, কিছু নরপশুদের জন্য আমাদের মেয়েদের লাইফ স্পয়েল হয়ে যায়, বাট ওদের তো কোনো ক্ষতি হয় না। একটা জিনিস কি জানো, প্রকৃতির বিচার কিন্তু আছেই, এটা আমি মনে করি, আইনের ফাঁক ফোকর থেকে বেরিয়ে গেলেও কোথাও না কোথাও এদের শাস্তি হবেই, বিচার এদের আছেই, এটা একেবারে অবধারিত, আর সৃষ্টিকর্তা তো আছেনই। তাকে তো আর ফাঁকি দেওয়া যাবে না। সেই কারণে আমাদের প্রত্যেকেই সতর্ক থাকা উচিত। সবচেয়ে বড় কথা হচ্ছে, মেয়েদেরকে যারা সম্মান করতে জানে না তাদের আমি মানুষ বলেই মনে করি না। আলম লিখিত সাবার থেকে ছায়া, আজকের স্টোরিগুলি খুবই অসাধারণ ছিল। আই লাভ ইউ আপু অ্যান্ড কুয়াশা টিম। রাজবাড়ি থেকে রকিবুল ইসলাম। শান্তু লিখিত, শামিন আপু অনেক ভয় লাগছে, আপু আমি আজকে ঘুমাতে পারবো না, থ্যাংকস কুয়াশা টিম। ইউনিক নাবিল লিখেছে বনশ্রী থেকে, কিছুই লেখেননি, লিখেছেন এফ এম রেডিও স্টেশন। মাহিল লিখেছেন কক্সবাজার থেকে, আপু আমি তোমার অনেক পুরনো ফ্রেন্ড, যখন ব্রতী আপু ছিল কিন্তু আজ প্রথম SMS করলাম। হ্যাঁ, ব্রতী ছিল আমার সঙ্গে কুয়াশার প্রথম দিকে। আর হাই আপু, আমি রকি ফ্রম মিরপুর, স্টোরিটা অনেক ভালো হয়েছে, অনেক ধন্যবাদ রকি তোমাকে। হাই আপু, আমি তোমার আমার SMS পড়ো না কেন, আমি তুহিন। আচ্ছা, সবাইকে বলছি যারা এই অভিযোগটা করো, SMS পড়ি না কেন। কুয়াশার কাহিনী যখন চলতে থাকে সেখানে আমার কোন স্কোপ নেই, কোন সুযোগই নেই SMS পড়বার, সে কারণে আমি শুরুর দিকে কিছু SMS পড়ি আর একেবারে অনুষ্ঠান শেষ করার পর। এটা যারা নিয়মিত কুয়াশা শুনে সবাই জানে, তো সেই ক্ষেত্রে আমাকে এই অভিযোগ থেকে মুক্তি দিলে ভালো হয়। আর আবুল লিখেছে চিটং থেকে, আপু আমার SMS টাই যে আবারও পড়েননি কেন, আমি খুব মাইন্ড করেছি। এত মাইন্ড করবেন না ভাই, একটু বুঝতে চেষ্টা করুন, অনুষ্ঠান আমার আমার প্রোগ্রামটার প্যাটার্নটা একটু বুঝতে হবে, তাহলে আর রাগ করবেন না প্লিজ। আপনারা যারা নিয়মিত শ্রোতা তারা হয়তো কেউ এটা লেখে না, বাট আচ্ছা। মিম যাত্রাবাড়ি থেকে, থ্যাংক ইউ শামিন আপু, এবার যদি গল্প শুনে নববর্ষের পশুদের শিক্ষা হয়। লাভ দাস, থ্যাংক ইউ সো মাচ। আসলে শিক্ষা হওয়া উচিত, চেষ্টা করেছি, আমার স্ক্রিপ্ট রাইটার তার আমি বলবো তার চমৎকার এফর্ট, যে এই মুহূর্তে এই সমসাময়িক একটি ঘটনা এত চমৎকার ভাবে একটি স্ক্রিপ্ট করে আমাকে দেবার জন্য, আমাদের কুয়াশাতে দেবার জন্য। এলাহাই লিখেছে চিটগাং থেকে, আজকে খালেদ ভাই কুমকুম নেই, অনেকদিন পর রুম্পা ফারজানা এলো। হ্যাঁ, অনেকদিন, একটা লম্বা গ্যাপের পর রুম্পা ফারজানা আবার ফিরে এসেছে আমাদের কুয়াশার টিমে, এবং এখন থেকে সে নিয়মিত আবার লিখবে। রাশিদ রানা চিটগাং থেকে, ফটিকছড়ি থেকে লিখেছেন, আপু আই লাভ কুয়াশা, প্রতি সোমবার কুয়াশা না শুনলে আমার ঘুম হয় না। সাবিহা লিখেছে তার খুব ভয় লাগছে। আমার মনে হয় আমার এখন বিদায় নিতে হবে, অনেক রাত হয়ে গেছে, বাড়ি যেতে হবে। আবার কালকে কথা হচ্ছে 9টা থেকে 11টার সময়। আর আপনারা শুনছিলেন এতক্ষণ এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, সাথে ছিলাম আমি শারমিন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবারও কথা হবে আগামীকাল, সে পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন। টাটা, বাই বাই, গুড নাইট।
Chill presents Kuasha. Kuasha. Kuasha.
ABC Radio FM 89.2.